This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। কে আজকে তার জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে বলতে যাচ্ছে সেটা আমরা জানবো একটু পরেই, তবে তার আগে বলে নেই হ্যালো 8920 একটু একটু করে প্রায় 90টি পর্বের দিকে পা বাড়িয়ে এগিয়ে চলেছে। খুব শীঘ্রই হয়তো আমরা শততম পর্বে পা দিব এবং এটা নিঃসন্দেহে আমাদের হ্যালো 8920 শ্রোতা যারা রয়েছে তাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আমরা শুরু করেছি মাত্র, আমরা বারবারই বলি হ্যালো 8920 এমন একটি জীবনের গল্পের প্ল্যাটফর্ম হয়ে উঠুক যেখানে সমাজের সমস্ত মানুষের মনের কথা প্রতিফলিত হয়। আমরা বারবারই বলে থাকি হ্যালো 8920 একটি সিলেবাস বিহীন অনুষ্ঠান এবং এখানে এসে আপনি আপনার জীবনের এমন কোনো গল্প নেই সেটা বলতে পারবেন না, সবকিছু জীবনে যা ঘটে সবকিছু আপনি এখানে বলতে পারেন। আর আমরা শুধুমাত্র সেই গল্পটিকেই লাখো মানুষের কাছে পৌঁছে দিই যে গল্প থেকে আপনার বন্ধু বান্ধব হোক বা আমাদের রেডিও শ্রোতা হোক যারাই হোক না কেন যদি কিছু শিখতে চায় তাহলে শেখার জায়গাটি আমাদের এই হ্যালো 8920 তে প্রচারিত গল্পের মধ্যে রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি হতে পারেন আমাদের হ্যালো 8920 অতিথি। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আরো একবার বলছি 9115668। এখানে ফোন করার পর আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বার মানে আপনাকে যে নাম্বারে আমরা ফোন করলে পাবো সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনি যে জীবনের গল্পটি এখানে বলতে চান সেটা সারাংশ, সারাংশ মানে হচ্ছে মূল কথাটা মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। কে রয়েছে আজকে আমার সঙ্গে চলুন তার সাথে পরিচিত হই। আর পরিচিত হওয়ার আগে আরেকটি জিনিস বলতে চাই, আমাদের যে বন্ধুটি এখানে আছে তাকে নিয়ে রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে এবং যারা এই অনুষ্ঠানটি শুনছেন শোনাকালীন সময় যারা আজকে নতুন মেম্বার যোগ হচ্ছেন ওখানে আমাদের ফেসবুকে গিয়ে লাইক দিচ্ছেন আমাদের পেজটিতে এবং মেম্বার হচ্ছেন তাদের মধ্য থেকে 2 জন পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং যারা ওখানে বেস্ট কমেন্ট করবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 যারা পছন্দ করেন তাদের প্রত্যেককেই আমরা বলি হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য। আর আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আচ্ছা, পরিচিত হয়ে আপনার সঙ্গে নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ ইসমাইল গাজী।
ইসমাইল গাজী, আচ্ছা ইসমাইল গাজী হ্যালো 8920 নিশ্চয়ই শোনেন?
জি অবশ্যই, নিয়মিত শুনি আমি।
আপনার বন্ধুরা শোনে?
হ্যাঁ, আমার বন্ধুরাই আমার এই সময় আমাদেরকে এই সন্ধান দেয়।
দু একটা পর্বের নাম বলতে পারবেন যেটা আপনার খুব পছন্দের বা এখনো মনে দাগ কেটে আছে?
যেমন মনির ঘটনাটা,
মনির ঘটনা দাগ কেটে আছে,
কিভাবে কষ্টে সে জীবন যাপন করেছে, সে ভাইয়ের কাছে নির্যাতন হয়েছে, এই কথাটা শুনে আমার এখন শরীরের পশম দাঁড়িয়ে যায়।
আচ্ছা, প্রিয় শ্রোতা যারা এখানে আসেন আমরা বারবারই বলি আমাদের হ্যালো 8920 কমিউনিটি, আমাদের হ্যালো 8920 পরিবার, এখানে যারা আসেন তারা শুনে আসেন এবং শোনাতে আসেন। এবং এই যে মনি, এই যে বর্ষা, কিংবা এই যে আমাদের এখানে যে ভাইটি এখানে এসেছেন ইসমাইল, এরা সবাই একই পরিবারের সদস্য এবং পরিবারটি হচ্ছে হ্যালো 8920 পরিবার। আমরা যাই এবার আপনার কাছে, আমাদের বেসিক কিছু নিয়ম আছে যেটা আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বয়সটা, আপনি কোথায় থাকেন, কি করছেন, এগুলো যদি আমাদের একটু প্রথমে বলতেন।
আমার বয়স হচ্ছে 27 বছর। আমার অরিজিনাল বাড়ি হচ্ছে যশোর, আমি থাকি নারায়ণগঞ্জ, গার্মেন্টে কাজ করি।
আচ্ছা ঠিক আছে, এতটুকু হলেই চলবে, আর বাকিটুকু সব জানার জন্য আমাদের ফেসবুকে চলে আসতে হবে। শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করবেন?
আমি শুরু করতে চাই আমার, যখন এটা আমার মায়ের কাছে শুনে আমার জন্মের পূর্বের ঘটনা বলতে চাই।
জি প্লিজ।
আমি যখন মায়ের পেটে 8 মাস বয়স তখন আমার আব্বা আমার মাকে ফিরে চলে যায়।
কেন যায়?
চাচিরা নাকি তাবিজ তোমার করে আমার বাবাকে মেট করে বাড়ি থেকে বের করে দেয়।
আচ্ছা আচ্ছা।
তারপরে আমাদের সংসারে এমন অভাব পড়ে তখন আমি পৃথিবীর বুকে আসি। পৃথিবীতে আমার একটা সন্তান আসলে তার ঘরে অনেক কিছু প্রয়োজন হয়, ওষুধপালা, পোশাক আশাক
এবং প্রসূতি মারা যিনি তিনি, তার খাবার দাবার।
জি, তখন সংগ্রহ করার লোক ছিল না। আমার একটা ভাই ছিল অলরেডি, তার প্যারালাইসিস ছিল
আগে হওয়া,
আগে হওয়া প্যারালাইসিস ছিল। সে ভাইটি ঘরে হাঁটতো ঘরে মরতো, ওই অবস্থা আমি হই। সে মা যে আমাদের ঘরে যে একটা কুপি দেবে, কুপি দেওয়ার মতন আমাদের ঘরে কেরাসিন তেল ছিল না, অন্ধকারের ভিতরে লতা পাতা খেয়ে বেঁচে থাকতো, তেল না, কোনো ঝাল না, শুধু সেদ্ধ করে খেয়ে জীবন যাপন করে আমাদেরকে নিয়ে। তখন দেখে আমার বয়স মাত্র 2.5 মাস, রাত্রে সে মেজ ভাইটাকে নিয়ে বাইরে যাচ্ছে।
আচ্ছা,
বাইরে যাওয়ার সময় আমার গলার ভিতরে মার পা লাগে।
ওহো,
এই জায়গাটা নাকি আমার এখন দাগ আছে,
মানে অন্ধকারের ভিতরে সে ভুল করে কাজটা করে ফেলে।
সে মা বললো তার মুখ থেকে শুধু ক্যাক ক্যাটা শব্দ শুনলাম, পরে দেখি তোর আর কোনো জ্ঞান নেই, মনে করেছি তুই মরে গেছিস। এই মনে করে আমি রাত্রে তোকে ফেলাই রেখেছি ওখানে, তোর আব্বা চলে গিয়েছে এই অবস্থায়, তোরা একে একে তিনটে ভাই বোন হয়েছিস, এখন তোদেরকে ফেলেছি আমি জাতীয় পাচ্ছি না, তো এখন আমি কি করবো, তোর ওই অবস্থায় রাত্রে ফেলাই রাখলাম। সকালবেলা উঠে দেখে যে আমি হামাগুড়ি ধরছি, এবার আমার হাতে হাতে হাঁটছি, তো মা বলছে কি ছেলেটাকে এখনো বেঁচে আছে। তারপরে আমার মা আমাকে শুধু বুকের দুধ খায় মানুষ করেছে, আর বাড়তি কোনো খাবার আমি খাইনি। এভাবে আস্তে 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 দিন
কাটাইনি, মানে পাননি,
পাননি বাট আমি তো ছিল না ওই সময় কোনো, এর ভিতরে আমার একটা প্যানও নেই একটা জামাও নেই, আর আমার মা ছিল খুব সুন্দরী, মানে যদি গ্রাম যদি দশটা সুন্দরী থাকে তার ভিতরে একজন ছিল। দুই বছর পর আব্বু আসে,
আচ্ছা
এক পর্যায়ে আমাদের পুরনো বাড়ি থেকে আবার নতুন বাড়ি গড়ি। তো আমার জামা কাপড় আমার জীবনে একটা বড় ইতিহাস, আমার যখন 4 বছর কিংবা 5 বছর বয়স তখন আমার আম্মু আমাকে একটা প্যান্ট কিনে দিয়ে এলো, একটা শার্ট কিনে দিয়ে এলো, ওই জীবনে প্রথম প্যান্ট শার্ট পরা কিনে দেয়, ইংলিশ প্যান্ট একটা, একটা সাদা শার্ট, একটা শার্ট আর প্যান্টে আমার জীবন 6 বছর কাটায় একটা না, এর ভিতরে আর কোনো প্যান্ট নেই, কোনো জামা নেই, কোনো কিচ্ছু নেই, খুব কষ্ট ছিল আমার দিদির। তো এবার আমার সবাই সে একটা পালক বোন ছিল সাজু বলে নাম, সে বোনের কাছে আমরা কৃতজ্ঞতা, পালক বোন কিন্তু খুবই আমাদের খাওয়াইছে, অন্যের বাড়ি কাজ করে অন্যের শামাক কুড়াই দিয়ে চাল নিত, ভাত নিত, ভাত নিয়ে নিয়ে আমাদের খাওয়াতো। যখন বয়স আমার 8 বছর তখন আমার মানুষের বাড়িতে মাহিন্দার দেয়।
মাহিন্দার কি জিনিস?
লোকের বাড়িতে কাজ করা,
ওটাকে মাহিন্দার বলে,
আমাদের যশোরের ভাষায় মাহিন্দার বলে।
ঠিক আছে, তারপর
ওরা আমার ন্যায় ওদের ছাগল রাখার জন্য, ছাগলে রাখাল থাকে, ছাগল পাললে 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 আমাকে ঘুমাতে তো তারা ছাগল ধরে। তা আমি কয়েকদিন পরে পরে বাড়ি চলে যেতাম, বাড়ি যেয়ে যে মার সাথে বলতাম মা ওরা আমার ছাগল ঘরে ঘুমাতে দেয়, কেন একটা গন্ধ কয় মা, মশায় কামড়ায় দিয়ে সিরা মশারি দিয়েছে, সিরা মশারি দিয়ে আমার দিন চলে না। তা মা খুব কামত, মা কিছু বলতো না আমার আব্বার হইতে, আব্বা খুব রাগী লোক ছিল, কিছু বললে আমার মা ধরে ধরে মারতো। মা শুধু একটা কথাই বলতো, দেখ তোরা তিনটে ভাই বোন হয়ে গিয়েছিস, আমি তোদের মুখ মুখে তাকিয়ে যাতে পারছি না, তোর কবে চলে যেতাম ছেড়ে, তোর আব্বা যে মানুষ। তারপরে আমাকে ওরা মারধর করে অনেক, আমি যে বলি যে ধরেন খার খাবো না আমি, তুমি এটা নিয়েছিল মেয়েটা আমার খুব মারতো, আমার আব্বাও ভ্যান চালাতো, খুবই সংসার চালানো কষ্ট যেতে, কারণ আমাদের সব ভাই বোনের মানুষের বাড়িতে মাইন্ডার দিয়ে দিয়েছে, আমার আমার বর্ডার। আমরা এইভাবে খাটতে থাকি, খাটার পরে একদিন আমি মাঠে থেকে একটা ছাগল হারায় যায় কিভাবে জানি, তারপরে আমি খুঁজে পাইনি সন্ধ্যাবেলা। ওরা খুব বকাবকি করে, বকাবকি করার পরও আমার মনে তো মনে একটা এখন দোষ তো আমার, আমি ছাগল রাখি, আমি এখন রাখাল, এখন তো আমার তার দায়িত্ব বহন করতে হবে। তারপর আমার বটি ছেলে মারে একদম মাহিন্দার রাখিছি তোর কি করতি, বিভিন্ন বিভিন্ন কথা, জঘন্য জঘন্য কথা বলে।
ওকে,
তারপর আমার হাত কেটে দেয়, দাগ আছে
এখানে।
আমি এভাবে ধরতে গেলাম বটিটা, এবার বটিটা ধরতে গেলাম কিন্তু বইটা ধরতে পারিনি,
একদম হাতের কোনো এসে লেগেছে,
একদম এখানে লেগে পুরো ভিতরের সেই সাদা চামড়া সব বেরিয়ে গিয়েছে, হাত হয়ে গিয়েছে। পরে আমি কাঁদছি বসে বসে, ওই বাড়িতে ওই লোকের একটা মা ছিল, মাটা খুব ভালো ছিল, তখন বলছি তো ওর ছেলে আবার বকছে, তুই এই ধরনের কথা কাজ করলি কেন, এই পরের ছেলেটা মেরে এখন দেখতে এই অবস্থা, যদি বাড়ি যায় তোর কি অবস্থা হবে। তখন মহিলা আমার জার্মানি লতা আর দুবলা ঘাস রস দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন, কোনো ওষুধ নেই। তো এইভাবে আল্লাহ আমাকে সেরে দেয়। তখন ওই বাড়িতে আরো কিছুদিন থাকি, থাকার পর বাড়ি থেকে চলে আসি, আসার পরে এবার আব্বু তো বাড়ি রাখবে না আমার মারে, তারপরে আরো আরেক বাড়িতে যাই, আরেক বাড়িতে যে একই নির্যাতন, মাঠে গরু রাখতে হয়, আমি তখন ছোট বয়সে নয়, তখন আমার মাঠে গরু রাখতে দেয় সেই ইন্ডিয়ান গরু, অনেক বড় গরু, মানে গরুর পায়ে নিচে পড়ে থাকি। তা এবার সেই গরু আমার একটা লাঠি মিলল আমার পুরুষ অঙ্গতে, মানে লেগে গেল, লাগার পর আমি অজ্ঞানই পড়েছিলাম প্রায় একবেলা মতন মাঠের ভিতরে। পরে উঠে দেখি কেউ নেই, গরু মাঠ মাঠ ঘুরে ঘুরে খাচ্ছে। আমার বয়স যখন 10-12 তখন আমার আব্বার কাছে মা একটা প্রশ্ন করে, দেখো স্কুলে সব গম দিচ্ছে, ছেলেটা তো যদি একটু লেখাপড়া করাতেন, আমাদের একটা ছেলে হলে লেখাপড়া শেখাতে পারলাম না, একটা কোরআন শরীফ পড়তে পারে না, একটারও কোনো স্কুলের কোনো সার্টিফিকেট নেই। আমার মা বাবা খুব লেখাপড়ার খুব মূল্যায়ন করত, আমার আব্বা সব বুঝতো না, আব্বা শুধু বুঝতো কাজ। এবার আমার স্কুলে দেওয়া হয়, 15 কেজি করে গম পাওয়া হয় প্রতি মাসে মাসে, ওই গমের লোভে আমাকে স্কুলে দেওয়া হয়।
আচ্ছা,
স্কুলে তো পড়তে থাকি, তা আমার বাপের একটা শর্ত ছিল, যখন যা কাজ হবে করতে হবে,
কাজ করার পরে যদি সময় থাকে স্কুলে যাবো না, স্কুলে না গেলেও চলবে, তাই তো?
হ্যাঁ। ওকে, এবার আমরা জমিন রেখে দেয়, ধান কাটার সময় ধান কাটা, তারপর ধান ভুই নিরিনের সময় নিরিনের কাজ, যখন যা কাজ ও কাজ মানে ফুরন রাখে, যাকে বলা হয় কন্ট্রাক্ট, ওটা রাখে, রেখে আমাকে দেয়, আব্বাও করে ওটা আমাকেও দেয়, আমিও করতে থাকি। ওটা আমার করে আমার আসতে হবে, না তো স্কুল হবে না। দেখা যায় সকালে ভোরবেলা উঠি, সবাই সকালে উঠে মানে অন্য লোক ছেলেমেয়েরা বই পড়ে আর আমি সকালে উঠে মাঠে যাই, আবার আটটা দশটার দিকে আসি।
জি,
এসে আমি আবার স্কুলে যাই 4টা বাজে। স্কুল থেকে এসে আমি গরু ছিল গরুর ঘাস খাটতে হবে, বাড়ির কাজ করতে হবে, সন্ধ্যা হলে আবার লম্প জ্বালাতে দেবে না
বাবা। কেন? কেরোসিন পড়বে,
কেরোসিন পড়বে, এখন পড়া লাগবে না, দিনে মনে পড়িস। দিনে মনে তো আমি তো লং টাইম পাচ্ছি না, একটু একটু টাইম পাই, মাঝে মধ্যে একটু খেলাধুলা করি,
খেলাধুলা করি এবং কাজ করতে সময় চলে যায়,
কাজ করতে সময় চলে যায়। তারপরে আর একটা ইম্পর্টেন্ট কথা রেখা আছে, যেটা হচ্ছে মেন, ওই যে আমি এবার মাহিন্দার থাকি যখন, তো উল্লেখ একটা মেয়ে থাকে সেখানে, ওরা তিন চার জনে বসে বসে বই পড়তো, আর আমি ওই পাশে একটা বাড়ি, ওদের মা থাকতো একটা, ওদের পুরনো ঘর, পুরনো ঘরে আমি বসে থাকতাম, ওই পুরনো ঘরে বসে থাকতাম, আর ওরা ওই কবিতা পড়তো, যেমন আমাদের ছোট নদী, তারপরে ধন্য সবাই ধন্য, অথচ যুদ্ধ করে মাতৃভূমির জন্য, এই ধরনের কবিতা
পড়েন তো, পড়েন তো, বলেন তো,
আমি তো সবটা হয়তো মনে নেই,
যতটুকু মনে আছে আপনার,
ধন্য সবাই ধন্য, অথচ যুদ্ধ করে মাতৃভূমির জন্য, হলেন যারা জীবনবাদী, তাহলে যারা জীবনবাদী শহীদ গাজী, এটাকে আমার পুরোটা মনে নেই কবিতাটা।
এগুলো কি করতেন আপনি?
ওরা পড়তো, আমার মুখস্থ হয়ে যেত,
আপনি পাশে বসে বসে মুখস্থ করে ফেলতেন,
আসলে ওরা 10টায় মুখস্থ করতো, আমি 10টায় মুখস্থ করতাম, বই না দেখে, খাতা না দেখে, কলম না দেখে।
আচ্ছা,
তারপর ওরা ওরা বলা বলি করছে, গোসল করেছিস? গোসল সেই স্কুলে যাবি না, কবিতা মুখস্থ হয়ে আছে তোর 10 লাইন, ওটা ওটাও বলছো, ওটাও, কিন্তু ওদের হচ্ছে না। তারপর আমি মাঝখানে বলছি, জেসমিন আমার তো তোদের কবিতা মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ কি একটু বলতে দেখি শুনি। তখন আমি যে বলতাম, তখন আবার দশের বছর হাড্ডে 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 হাড্ডে, হে কি এ তো বিশাল বেরেন, হাড্ডে হাড্ডে মানে কি বুঝতে পারছেন?
হাড্ডে হাড্ডে বুঝি না,
হাড্ডে হাড্ডে মানে কি বলছে কি, ওরে বাবা, ওরে বাবা, এত বিশাল বেরেন।
ও আচ্ছা আচ্ছা, ওটাকে হাড্ডে হাড্ডে বলে,
এটাকে ইন্ডিয়ান ভাষা বলা হয়, হাড্ডে হাড্ডে কি কথা।
মানে ইন্ডিয়ান ভাষা কিছুটা হলো আপনাদের যশোরী এলাকার উপর প্রভাব ফেলতে তাহলে, ওই জায়গাটায়,
ওটা ইন্ডিয়ান মানুষের ইন্ডিয়ার
সময় যাওয়া আসা হয়ে যায়। আচ্ছা আচ্ছা,
আমরা তো বেনাপোল সাইড।
ওকে ওকে,
তো বিশাল বেরেন, ও কবিতা মুখস্থ করে ফেল দিয়ে,
শুনে শুনে মুখস্থ করে ফেলেছে,
শুনে শুনে, আর আমরা পড়ে মুখস্থ করতে পারছি না। এইভাবে অনেক ইংরেজি কবিতা, বাংলা কবিতা আমি মুখস্থ করতাম, তা লিখতে দিলে লিখতে পারতাম
না, কারণ আপনি তো শুনে শুনে তো লিখতে পারেন না,
না
খুব স্বাভাবিক।
এবার তো ওটা তো সম্ভব না, ওই লোকটা আবার একটু মাস্টার ক্লাসে ছিল, মানুষের পড়াতো, ওর নিজের মেয়ের পড়াতো, শিক্ষিত মানুষ ছিল, তা আমি আমার একটা আদর্শ বই কিনে দিয়ে এলো আমার মা, তো ওই যে পড়িস, তা ভাইয়ের কাছে বসে বসে রাত্রে পড়িস, তুই তো পড়তে চাচ্ছিস, তুই পড়িস, তা বসতাম, বললি বস, তুই তো কি পড়াবো, তুই কি পড়া আছে, এই ধরনের কথা বলা বলতো।
জি,
আমি তো কখনো চিনি না, তা আমার তো সেগুলো শেখানোর একটু বাড়ি বসে, তার একটা যদি সেই আর্ঘ্য থাকতো সে পারতো,
শেখায়নি,
শেখায়নি আমাকে, বিভিন্ন সুসাইড দিয়ে এভাবে আমাকে সে
বঞ্চিত করেছে,
বঞ্চিত করেছে। তো এবার কেরোসিনের কুপি জ্বালাতে দিত না, এবার কি করবো আমি, তা আমার তো পড়তে হবে, ওয়ানে ভর্তি হয়েছে, ভর্তির রোল ওয়ানে, তার নোট মোট লাগে না, ওয়ান টু কেটেছে কোনো নোট ছাড়াই, কিন্তু ফোর ফাইভ, থ্রি ফোর ফাইভ, এগুলো তো নোট প্রয়োজন হয়, ফাইভে যে একটা বৃত্তি বইয়ের প্রয়োজন হয়, যেটি বৃত্তি দেই। আমার ব্রেন ভালো ছিল, আমার স্যার আমাকে খুব সাপোর্ট করতো, আমি যখন ওয়ানে ভর্তি হই আমার রোল ছিল 66, 66 থেকে চলে আসেছি 10-এ।
ওকে,
তো স্যার দেখছি যে এতো ভালো বেরেন, আমাদের এক ফ্রেন্ডের আব্বু বলতো, আমার ছেলেরা আমি এত খাওয়াই, এত পড়াই, আর এরা তো বছরে মনে হয় গোশের মুখ দেখে না, বছরে ইচ্ছান্দা আসে তখন মনে হয় একটা গোশ খায়, তাছাড়া মনে পেট ভরে তিন বেলা এখন ভাত খেতে পারে না, আর এই ছেলের মাথায় কি বেরেন, এরকম ছেলে আমার দরকার ছিল, আর এই ছেলের কি অবস্থা, আমার ছেলেটা যেমন টাকা থেকে আমার ছেলে লেখাপড়া হচ্ছে না, আর টাকা নেই, আর ছেলে ফেলে লেখাপড়ার কি আর্ঘ, আর্ঘটা একমাত্র কারণ আমার লেখাপড়াটা প্রতিদিন স্কুলে নিয়মিত আসতে হতো, আর ছেলে সবসময় নিয়মিত স্কুলে আসতো না, কারণ তার ঘুম না হলে চলবে, আর আমি যদি কামাই করি স্কুল তাহলে তো আমার
গম দিবেন আপনাকে,
দুই দিন কামাই হলে এই মাসে এক মাসের ঘুম কাটা।
আপনি শুধু গমের লোভে স্কুলে যেতেন?
গমের লোভে আমাকে স্কুলে ভর্তি করানো হয়েছে।
কতটুকু গম দিতেন?
15 কেজি
মাসে, 15 কেজি কম পেতেন।
জি,
এটুকুর জন্যই আপনার বাবা সাপোর্টটা দিয়েছিল, নইলে আপনার বাবা লেখার প্রতি প্রতি কোনো আগ্রহ ছিল
না। যখন আমি থ্রিতে উঠি, এবার নোটের প্রয়োজন, নোট কিনতে বলি, নোট একটা তখন মাত্র 25 টাকা লাগতো, না কেনার কারণে এইভাবে পড়তে থাকি, স্যার আমার স্কুলে পড়ে। তখন একদিন স্যার জানতে পারে যে, বলে যে আমার বন্ধু ছিল, বন্ধু তো বলে এমন ঘটনা, সন্ধ্যা হলে রাব্বর বই করতে দেয় না। তারপর বলে, তারপর বলছে, ইসমাইল তো তুই এক কাজ করিস, তুই 11 বাজে চলে আসবি, আমাকে আধা ঘন্টা পড়বি, আমি তো ওদের নোট দিয়ে পড়াবো। আমার বন্ধু ছিল, ও বন্ধুরা আমার হেল্প করতো আবার ওদের নোট দিয়ে।
আচ্ছা,
তখন আমার বাবুর কাছে আমি তখন বৃত্তি বইয়ের জন্য আবেদন করি, কোনো বৃত্তি বই দেওয়া হবে না, কিনে দেবো কোথা থেকে, একটা বৃত্তি বইয়ের দাম 80 টাকা 100 টাকা দাম, তখন বলছি দেবো না। তখন আমার একটা আপা সম্পর্ক লাগে, উনি খুলনায় থাকতো,
জি
খুলনায় থাকতো, খুলনা তাদের এবার ওনার সাথে ওনাদের সাথে আমি বললাম যা আমার আব্বার আমি ঠিক আছে বিটিভি না দিলে আমি স্যারের কাছে আবেদন করবো। ওরা সেকেন্ড স্যার ছিল, আমাকে খুব সাপোর্ট করতো। তো এবার স্যারের কাছে আবেদন করবো আমি, ঠিক আছে আমার বই কই, বই খুঁজে পাচ্ছি না ঘরে, বই তালা দিয়ে দিয়েছে ট্রেন এর ভিতরে।
যে বই আপনাকে সরকার দিয়েছিল সেই বই তালা দিয়ে
দিয়েছে, আমাকে স্কুলে যেতে দেবে না।
আপনার বাবা করেছিল, আপনার মা করেছে এটা?
আমার বাবা।
কেন
স্কুলে যেতে দেবে না আর পড়াবে না? ফাইভ পর্যন্ত উঠে গিয়েছি, আমি ফাইভ থেকে এখন পাশ করিনি, পাশ করে বের হই। তো এবার আমার বলে বলার পরে আমি একটু সেদিন একটু আমি খুব আমিও আব্বুর সাথে একটু তর্ক বিতর্ক কথা বলি যে আমাকে কেন আমার বই দেন, আমার বই নিয়ে স্কুলে যাবো। তখন খুব মারে, কেন একটু মুখে মুখে কেন কথা বললাম। আচ্ছা এই পর্যায়ে চলে গেল। এবার আমি যা বললাম যা জীবনে লেখাপড়া করবো না, যে লেখাপড়াতে জীবনে অনেক মার খাইছি, খেতে খেতে আমার মানে অজ্ঞান করে ফেলাতো মারতে মারতে, ডাক্তার কিন্তু বাড়িতে নিয়ে আসতো মেরে। তো এবার আমি সেই আপার সাথে খুলনায় চলে গেলাম, খুলনায় যে জিলিপির দোকানে চাকরি নিলাম।
আপাটা আসলে কে ছিল?
জ্যাটা তো বুনির জাল।
আচ্ছা
ননজ বলা হয়।
ওকে, তো এই যে উনি নিয়ে গেল, আপনার ফ্যামিলি থেকে পারমিশন দিল?
হ্যাঁ, আমার আব্বা তো বল চাইতো, এটা চাই কাজ করুক।
ওকে,
এবার জিলিপির দোকানে নিয়ে গেল, জিলিপির দোকানে এখানে থাকতে দিল, দুবার থাকি। খুলনা রূপসা নদীর পাশে একটা বস্তির ভিতরে ভাড়া থাকতো। সে এত মশা কামড়ে আমার শরীর মানে ফুলে ফেলাইছে, যা মানুষের মারলে যেরকম ফুলে যায় ওইরকম ফুলায় ফেলাইছে। তো আমি ওদের সাথে বললো আমার মশারি কিনে দেন, ওইভাবে কাটে জীবন।
লেখাপড়া কি বন্ধ হয়ে গেল?
হ্যাঁ, লেখাপড়া বন্ধ। ওরা আমাকে চোর বানালো।
চোর বানালো মানে?
চোর বানাতো, ওনার একটা ছেলে ছিল, ওর ছেলে ওই ক্যাশে থেকে টাকা চুরি করতো।
ওকে,
আর দই দিত আমার বলছে চোর রাখা যাবে না, আত্মীয় কিন্তু ওরা আমার আত্মীয়। এই কথা বলে, বলার পরে আমার একটা বিআই ছিল, সে বিআই আমার ট্র্যাকে কেড়ে নিয়ে আসে, বেনাপোল নিয়ে আসে, রুটির দোকানে চাকরি নিলাম। চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আমার মেজো ভাই থাকতো ঢাকায়। তখন একদিন মাঠে ধান কাটতে গেলাম, আমি মাঠের কাজ পারছি না তখন বেশি, পারি না বলে আমার গালাগালি, এবার বলছে তুই ঢাকায় চলে যা, চোখের সামনে দূর হয়ে যা। তখন আমাকে পাঠায় দেয় আমার মেজো ভাইয়ের সাথে ঢাকায়, নরসিংদীতে তখন প্রথম
ঢাকায় আপনি পাড়া দিলেন।
হ্যাঁ, ঢাকা।
কত বছর বয়সে?
ষোলো বছর বয়সে, পনেরো ষোলো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটি বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2। আজকের জীবনের গল্পে আমাদের সঙ্গে রয়েছে ইসমাইল। ইসমাইলের জীবনের ছোটবেলাটা আমরা বোঝার চেষ্টা করেছি এবং ইসমাইলের জীবনের 27 বছরের পুরো সময়টা আমাদের সামনে পড়ে আছে আমরা জানবো। তবে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ওকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। Close up presents Hello 8920, Close up, the closer the better. Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনারা শুনছেন আর জিকে বিয়াকে এবং আমাদের সঙ্গে রয়েছে আজকে ইসমাইল, তার জীবনের গল্প নিয়ে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ফ্যান পেজে আপনি যোগ দিয়ে পেতে পারেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং একই সাথে যারা কমেন্টস করছেন তাদের মধ্যে বেস্ট কমেন্ট যিনি করবেন তিনিও পাবেন এই পুরস্কার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। যে জায়গাটা ছিলাম আমরা ইসমাইল, যে আপনি 16-17 বছর বয়সে নানা চড়াই উতরাই পার হয়ে আপনি শেষ পর্যন্ত ঢাকাতে আসলেন। তারপর
ঢাকাতে এসে শাড়ির মিলে কাজ নেই, শাড়ির মিলে কাজ করতো।
কে কাজ করতো শাড়ি?
আমার বড় ভাই।
কি কাজ?
আমি ছোট, আমাকে নিতে চায় না।
ওকে।
তারপর আমাদের গ্রামের একটা লোক ছিল, সে এই পার্টি সিমিটে ইনচার্জ ছিল।
আচ্ছা।
সে আমাকে দায়িত্ব নিলে, ও যদি কাজ না পারে ওকে বের করে দেবো।
আচ্ছা আচ্ছা।
তখন আমাকে ছাদের কাজ দেওয়া হয়, কাপড় গা মাথায় করে নিয়ে ছাদে উঠতে হবে, ছাদে উঠে কাপড় চোপড় ওখানে রোদে শুকাতে হবে, শুকায় নিচে নিয়ে দিতে হবে। এটা আমার চাকরি।
আচ্ছা আচ্ছা।
এইভাবে চাকরি চলতে থাকে 1-1.5 বছর ওখানে চলতে থাকে।
কয় টাকা বেতন পেতেন আপনি সময়?
1500 টাকা বেতন ছিল, আর 5 টাকা করে প্রতিদিন নাস্তার টাকা দিত।
আচ্ছা আচ্ছা,
পানির ভিতরে লেবে লেবে কাজ করতে হতো, হাউসের ভিতরে কাঁসা মেরে নেমে পানিতে লাভ দিত।
ওখানে
কাপড় পোষাই দিতাম,
বিনিময়ে আপনি 1500 টাকা পেতেন প্রতিদিন,
মাসে
5 টাকা করে হচ্ছে সকালবেলা
নাস্তার টাকা পেতাম।
ওকে,
এইভাবে চলতে থাকে শাড়ির মিলে 2 বছর।
2 বছর
এইভাবে মানে ক্ষেত্রের ভিতরে বিভিন্ন কাজ করি। আমি ছোট বলে আমাকে শুধু এখান থেকে ওখানে পাঠাতো, ওখানে থেকে ওখানে পাঠাতো,
ইচ্ছা মতন খাটাতো আর কি,
ইচ্ছা মতন খাটাতো। আর ছোটবেলায় মারতো, ধরে দেশে মারতো, কিন্তু প্রতিবাদ করতে পারতাম না। তখন বাড়িতে টাকা পয়সা দিই, এর ভিতরে আমাদের বাড়িতে বন্যা, মানে শাসা থানা একবার বন্যা হয়ে গেলো, ইন্ডিয়ান পানি এসে আমাদের সেই শাসা থানাটা তলিয়ে গিয়েলো। মানে 88 সালে বন্যার পানি ওঠে না, সেখানে ঘরের উপরে পানি।
জি,
আমাদের সংসারটা মোটামুটি এবার একটু লাইনে আসতো, আমরা সবাই খাটা শুরু করেছি দুই ভাই মিলে। এবার মেজো ভাই বিবাহ করায় 2000-এ, আমাদের সংসার বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে, বাড়ি ঘর আমি চিনতে পারিনি, গ্রাম সে আগে মাটির ঘর থাকে। তারপরে একটা আমার মূল্যবান কথা রয়েছে,
জি বলেন,
ছোটবেলার কাহিনী, যখন 5-7 বছরের কাহিনী, একদিন পেটের ক্ষুদায় দেয়ালের মাটি খাইছি
আপনি,
জি, কিন্তু দেয়ালের একটা পুরনো মাটি দেখবেন, একটা বাসনিক মানে একটা সেন লাগে ওটা, তখন এটা খুব মানে আমার কাছে খেতে ইচ্ছা করছিল, তো খাইছিলাম, এত কোনো মাটি খাইছিলাম।
ওকে,
তখন মার সঙ্গে মারলাম, বা আমার মাটি খাইছি, মা বলছে কি দেখিস আমার কিছু হয় না জানো,
মা বললো দেখিস আমার কিছু হয় না জানো, মা অবাক হয়নি।
দরিদ্র সংসারে আমরা ভাই বোন অনেক, মা জানে
না, দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি প্রিয় শ্রোতায়। এই জন্যই আমরা বারবার বলি যে জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়, এগুলো নাটক সিনেমাতেই নাকি মানায়, বাট দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। ওর ছোটবেলাটা আমরা স্কুইজ করে ফেলেছি, আরো সংক্ষিপ্ত করে এখানে প্রচার করছি, বাট কারণ ওর বড়বেলা অনেক নিদারুণ, বড়বেলাটা আরো বেশি টাফ, আমরা জানি না কোন দিক থেকে সেটা টাফ, বাট দিস ইজ দ্য টাফ রিয়েলিটি। আমার কাছে অবাক লেগেছে যে মা এই জিনিসটাকে কাঁই তোলেনি, দেখিস কিছু যেন না হয়, অদ্ভুত। ওকে, তারপর আপনি কেন বললেন, মানে আপনি ছোটবেলার গল্প সব বলে এসছেন, তারপর হঠাৎ করে এটা কেন মনে পড়লো?
ওটা আমার মনে ছিল না, তাই এখন বললাম।
ঠিক আছে, বলেন তারপর।
তারপরে আমি এই যে কাপড় থেকে যেখানে কাপড় থেকে রেখে গেলাম, কাপড়ের এখানে চাকরি করি, করতে 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 জীবন কাটে, এই যায়। ওই একটা কথা একটু বলি, আমি কিন্তু অরিজিনালি একটু প্রেজেন্টের সমস্যা,
আপনি কথা অনেক একটু ছেড়ে ছেড়ে বলছেন এবং আপনার ব্রেনে সমস্যা বা আপনার বলতে এরকম হচ্ছে, কেন হচ্ছে আমাদের শ্রোতারা সেটা বুঝতে পারবে সামনের দিকে গেলে, কোনো সমস্যা নেই। আপনি বলুন,
আমার কথা যদি কোথাও আবার কোনো ভুল টুল হয়ে যায় মাফ করে দিবেন?
না না, মাফ করে দিবেন, আপনি আপনি বলুন, আপনাদের এখানে মাপের কোনো প্রশ্ন নেই, আমাদের এখানে অ্যাক্টর আসেন না, আমাদের এখানে জীবনের গল্প বলতে আসেন, যারা জীবনে যে ঘটনাগুলো ঘটে, যারা যেভাবে আছেন সমাজে, তারাই বলতে আসেন এখানে জীবনের গল্প। সুতরাং এখানে আপনাকে ভালো করে বলতে হবে, এটার মাথায় রাখার দরকার নেই, আপনি একদম আপনার সবচেয়ে কাছের মানুষের কাছে যেভাবে জীবনের গল্পটা বলতেন, যেভাবে আপনি মনের কথাগুলো বলেন, আপনার আঞ্চলিক ভাষায় আপনি যেভাবে ফিল করেন সেভাবে বলেন আমাদেরকে, একদম আরামসে। ওকে, বলেন তারপর।
এবার কাপড়ের মিলে আমার গালাগালি করতো অনেক ভাষায়, আমি বুঝতাম না, ঢাকায় ভাষা তখন তাই বুঝি না, আমি বলতাম ভাই কি বলছে ওরা, আমি তোদের কথা কিছু বুঝতে পারছি না, এই ধরনের গালাগালি করতো। একদিন জালালি কবুতর মারিলাম, এই কারণে রামজানি বন্য কবুতর, ওগুলা খাওয়া যায়, আমাকে একজন বলেছে যে ওগুলা ধর, আমরা পিটিক করে খাবো, ওগুলা ধরে মারেছি, এই কারণে আমাকে ওরা মেরেছে, আর এই ধরনের গালাগালি করতো ঢাকার ভাষায়। তো এবার ওই যখন ওখান থেকে ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কি করব, বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে এবার মাথায় চাপ নিলাম সোয়েটারের কাজ শিখবো, কাপড়ের মিল ছেড়ে দিলাম, এখন 3,500 টাকা লাগবে, টাকা পয়সা তো নেই আমার কাছে, আর তখন বাড়ি থেকে টাকা পয়সা চালিয়েও পাচ্ছি,
রাইট, যেহেতু আপনি এতদিন দিয়েছেন সুতরাং চাইলে আপনি পাবেন, এটাই স্বাভাবিক।
আমি বাড়ি থেকে আমি 3,000 টাকা আনি, আমার বড় ভাইয়ের একটা গরু ছিল, তখন বড় ভাই আমার খুব ভালোবাসতো, মানে সবার বড় যে,
জি,
সে বাড়ি থাকতো, তার নাম হলো রুস্তম আলী, তা উনি একটা গরু বিক্রি করে আমার টাকাটা দিলেন, তো সোয়েটারের কাজ শেখ, শিখে পরে টাকাটা পাঠাই দিস, আমি একটা গরু কিনে নেবো।
ওকে,
দেওয়ার পরে আমি এখানে আসি কাজ শিখতে, যে আমার উস্তাদ তার নাম হলো শুকুর আলী, সে আমাদের গ্রামেরই একটা আত্মীয়র আত্মীয় হয়, সে পরিচিত লোক হয়ে সে টাকাটা আমার মেরে দিলে, আমাকে সে কাজ শিখালে না, ফুল কাজটা যেমন কম্পিউটারের একটা পুরো কাজের দায়িত্ব নেবে, যে নিয়ে আপনাকে শিখাই ছেড়ে দেবে,
জি,
তেমন একটা দায়িত্ব নিয়ে এলো, যেটা নিটিং এর কাজ, সোয়েটার তৈরি করা হয় যেটাকে বলে বডি, নিটিং এর কাজের দায়িত্বটা আমাকে উনি শিখানোর দায়িত্ব নেয়, টাকা নেয় আমার কাছ থেকে 3,000, আমাকে ঘুমাতে দিত ওনাদের একটা বারিন্দায়, এলো কাশপুর, ওই ভিতরে রাত্রে দেখতাম শুধু আগুনের গোলা, আমাকে শুধু জুতো একটা বাক্সটু পরে, দায়িত্ব নিয়েছে আমাকে থাকা জায়গা দেবে, খাওয়াবে, যেতে পর্যন্ত কাজ না শিখবো, এই বলে আমার থেকে 3,500 টাকা নিয়েছে ওই সময়, 2002 সালের টাইম টাইম ওই টাইমটা। এবার আমাকে বাড়ি নিয়ে সেটা দিতে একটা হালকা টিন ঝাপড়া বাক্স ছিল বাক্সের উপরে। এবার আমি রাত্রে কি করতাম, ওইসব আগুনের গোলা দেখতাম আর কি খারাপ জিনিস দেখতাম, শুধু সামনে একটা ভয়ঙ্কর একটা খাল ছিল, তো ওইগুলো দেখে আমি কি করতাম বাক্সের ভিতরে ঢুকে ঢুকে ঘুমতাম, বাক্সের ভিতরে ঢুকলে আমার গরম লাগে, আলো বাতাস নেই আর কোনো কিছু নেই। এইভাবে ওখান থেকে আমার প্রায় 6 মাস কেটে যায় ওইভাবে, বাক্সতে ঢোকার কারণটা হচ্ছে ভূত পেতেই দেখতাম শুধু। তো এবার ওই ভয়টা আমি এইভাবে কৃষকদের বলতাম, আর কি সমস্যা নেই আমাদের ডাক দিস, থাকলে থাক না থাকি চলে যা, আমি তো তাদের কাছে টাকা দিয়ে হাত পা বান্ধা হয়ে গেছে, আমি তো বাড়িতে যা টাকা থাকতে পারবো না, ফুল কাজ শেখাও না আর আমাকে সে কাজের কোনো নিয়েও দেয় না, আমাকে ওই অবস্থায় রেখে ফ্যাক্টরিতে ফেলাই দিয়ে উনি চলে আসে। তখন আমি কি করব, তখন সুপার বাজারে হাতে ধরেছি পায়ে ধরেছি, ধরে আমি ওখানের কাজটা মোটামুটি শিখেছি, শিখে কঠিন কোনো কাজ করতে যাব ওই টাইমে আমার হয় না, আমি তো শিখিনি, কঠিন কাজ তো আমার শিখাইনি। তো এবার আমি ওই অবস্থায় আমার 1-3টে কাজ তো হয়ে গেছে, 4 জন আমার তখন নতুন কাজের রানিং চলছে, আমি তো কিন্তু বেতনও পাইনি, তার খোলে একবার এসে একবার নিয়েছি বাড়ি থেকে 3,000 টাকা নিয়ে গেছি, তার খোলে আবার এসে নিয়ে গেছি 1500 টাকা বাড়ি থেকে এই কাজের জন্য। তারপরে আমি সেই কাজ কোনো রকম শিখি, স্বাস্থ্য ভাইরা আমার কাছে থাকে, ওদেরকে আমি খাওয়াই, দোকান বিক্রি করে খাওয়াই, এখন ভাইয়ের ভাই খেলাই দেওয়া যায়, ইন্টার পরীক্ষা দিয়ে ফেল করলো তাই আমার কাছে চলে গেছে ঢাকায়। খাওয়ার পরে আমার এমন অবস্থা একটা দুর্ভাগ্যের ভিতরে পড়ি, তখন আমার কাছে একটা টাকা নেই যে ম্যাচ বিল দেবো, টাকা নেই, তখন বাধ্য হয়ে আমি ওখান থেকে পলাই চলে এসেছি, ওদের জন্য চোর সাজলাম, আমি এখনো পলাতক তাদের চোখে, তারা আমাকে অনেক খুঁজেছে
ম্যাচ ভাড়ার জন্য,
পালি মারবে টাকা ব্যাট মানে আটকে টাকা দায় করবে, তারপর আমি চেষ্টা করেছি ওখানে যাওয়ার জন্য। একটু অনুরোধ করতে পারি?
জি প্লিজ।
ভাই আমার এই অনুষ্ঠান যদি আপনার শুনে থাকেন, আমার নাম ইসমাইল, আমার বাড়ি সেই যশোর, আমি আপনাদের এখানে ভাড়া ছিলাম কাশপুর ব্রিজের নিচে, যে ইসমাইল নামে একটা ছেলে চলে গেছিল, ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে যাবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের টাকাগুলো আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি, যদি আপনারা আমাকে গিয়ে মারেন আমি এই ভয়টা যাই না আপনাদের কাছে, মেম্বারের মেসে থাকতাম, এই অবস্থায় এখন আছি আমি। এবার তারপর আমি ওখান থেকে চলে আসি, চলে এসে আবার সেই ট্যাঙ্কের কাজে লাগে, গার্মেন্টস হলো না, এতগুলো টাকা নষ্ট করলাম, বাড়ির মুখ দেখাতে পারিনি। তারপরে আমি আবার সে সোয়েটারের ধান্দায় চলে আসলাম নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ ওই বরফকল মাত কিল্লার পোল, ওখান থেকে চলে আসলাম পঞ্চবটি, পঞ্চবটি এলাকাতে সেই সোয়েটারও থাকে নেই, আবার ওখানে বেশ করতে থাকি, চলতে থাকে এভাবে জীবন। তখন হঠাৎ করে ওই সোয়েটার ঘাটে এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কি করবো, মেসে বসে রয়েছি, ফরিদপুরের একটা ছেলে নাম হইল সাইফুল, সাইফুল ভাই ইসমাইল তোর তো ফ্যাক্টরি অফ হয়ে গিয়েছে, তুই এক কাজ কর, ও আবার গার্মেন্টে চাকরি করতো, যে গার্মেন্টে হয় মাসে 3,000 টাকা আসবে ওভার টাইম টাইম নিয়ে, 2,200 টাকা বেতন থাকবে, তখন প্রতিদিন রাত 12টা পর্যন্ত চলতো। এখানে আবার গেলাম গার্মেন্টে, এবার গার্মেন্টে যেয়ে আমি প্রথমেই ঝুমুরের সাথে দেখা হয়,
ঝুমুর
ঝুমুর
মানে একটা মেয়ের সাথে আপনার দেখা হলো, যে মেয়েটার নাম ছিল ঝুমুর।
ঝুমুর
আমি এখানে একটু মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ আমার কথাটা একটু নাকি নাকি হয়ে যাচ্ছে ওয়েদারের কারণে, আসলে গলাটাও ঠিক খুব একটা ভালো না, কিন্তু ওই যে বলি যে জীবনের গল্প আসলে এখানে রংধন ছাড়া উপস্থাপন হয়, সবাই যদি সবার মতো করে বলতে পারে তাহলে আমি কেন আমার মতো করে থাকতে পারবো না এখানে, দ্যাটস ওয়াই আই এম নট আ পারফর্মার, আই এম জাস্ট আ লিসেনার হিয়ার। ওকে, ঝুমুরের সাথে দেখা হলো আপনার, তারপর?
ঝুমুর আর শিখা ওরা দুটো মেয়ে, দেখা হওয়ার পরে মেয়েটা আমাকে মানে প্রথম দিন দেখে হাসি দিলে, আমি তো কার্টুনে চাকরি করতাম তখন, কার্টুন ম্যান হিসাবে গার্মেজে, কার্টুন ম্যান হিসেবে চাকরি নেই, নিলে ও প্রতিদিন দেখে আমাকে হাসি দিলে, হাসি দেওয়ার পরে তা আমি তখন কিছু মনে করতাম না, একটা মেয়ের সাথে ছেলে দেখালে আরাম হয়, আর আমি খুব মেয়েদেরকে লজ্জাশীল ছিলাম, আমি মেয়েদের দেখলে দশার দূরে হেঁটে যেতাম, মেয়েদের সাথে কথা বলতাম না, ভয় পেতাম, আমি সবসময় মৃত্যুর চিন্তা করতাম বেশি, যে হ্যাঁ আল্লাহ আমি আজকে এই অবস্থা, যদি হঠাৎ এখন মরে যায় আমার এখনই নিয়ে কবরে সুরাত আসবে, আমি যদি পাপ করি,
এই চিন্তা আপনার হলো সবসময়?
সবসময় আমার চিন্তা ছোটবেলা থেকে, ঝুমুরের সাথে তো দেখা হলো, কথা হয়, কথা হওয়ার পরে আমি আসলে কিন্তু ঝুমুরের সাথে প্রেম করবো না, আমি তো মেয়েদেরকে অলরেডি দেখলে ভয় পাই, মানুষের দেখলে আমি মেয়েদেরকে ভয় পাই, খুব ভয় পেতাম, আমি মেয়ের সাথে কথা বলতাম, আমি পলিম্যানদের সাথে ওরা পলি করে দিত, আমি প্যাকিং করতাম, ওদের পাশাপাশি আমার সবসময় থাকা লাগতো, ওখানে আয়রন ম্যান ছিল, কিছু আয়রন ম্যানেরা আমাকে বলতো যে তুই ওর সাথে প্রেম করিস কেন, একটা ওয়াশম্যান ছিল আর একটা আয়রন ম্যান ছিল, ওর সাথে প্রেম করিস কেন? বলছি ভাই আমি প্রেম করে নিতাম, কথা বলি, ওরা একজন আমার রাস্তায় পিস্তল ঢাকা ধরেছে, হারুর নামে একটা ছেলে ছিল, ও আমার পিস্তল ঢাকা ধরেছে রাস্তায়, পিস্তল ঢাকা ধরে আমাকে বসে তোর মেরে ফেলা যদি ওর সাথে কথা বলিস, আর তোর কিরকম ক্ষমতা দেখিস ওর সাথে প্রেম কর। তখন ওই মেয়ের যে বলছে, ওই মেয়ে ফলোর ভিতরে সবার সাথে চিল্লা চিল্লা বলেছে আমি ইসমাইলকে ভালোবাসি, আমি এছাড়া আর কাউকে ভালোবাসি না।
আপনি তো মেয়েটার সাথে এই ধরনের কোনো সম্পর্ক ছিলই না আপনার?
না, ছিলই না, কিন্তু আমি মনে মনে ভাবতাম যদি মেয়েটা যদি প্রেম করতে পারতাম তো আমার সার্থকতাটা পূরণ হতো।
কিন্তু আলটিমেটলি আপনি সাহস পাননি?
সাহস পাইনি বলতে,
ওকে,
এভাবে ওরা আমাকে চ্যালেঞ্জ করলো আমার সাথে, আর ও মেয়ে চ্যালেঞ্জ করেছে, ওই মেয়ে চ্যালেঞ্জ করেছে আমার সাথে করবে, সেখান থেকে আমি একটু সাহস পেলাম যেহেতু আসলে আমাকে ভালোবাসে। তারপরে আমি ভাবছি, একটা খালা ছিল, খালার দিয়ে মানে প্রস্তাব দেবো, তার আগে ওই খালা একদিন রাত্রে নাইতে যাচ্ছি বাসায়, যাওয়ার পরে ওই খালা আমাকে বলছে যে মামা একটা কথা বলবো, আমি ঠিক বলছি কি, বলছি কি ঝুমুর আপনার একটা কথা বলেছে, আমি বলছি কি খালা বলেন, আমি খুব তখন সহজ সরল ছিলাম, তা কি খালা বলেন, ঝুমুর আপনার খুব ভালোবাসে, তা বললাম আমি কথাটা আমিও বলতাম, এই কথাটা আমিও আপনার সাথে বলতাম বলে আমি ইনকাম করেছি, আপনাকে নোটা হিসাবে ব্যবহার করবো, বলতে কি না মামা বলা লাগবে না, কারণ তাহলে মিষ্টি মুখ করাবো আমার, হয়তো মিষ্টি মুখ করাবো, এত একটা সুখবর নিয়ে আসলাম, খালা কি খাবেন, তাহলে খালার একটা কলা কিনে দিলাম,
খালা কলা খান, ওকে,
খালা কলা খাওয়াইলাম, খালা বলতে কি তুমি আমার কলা খাওয়াইলা, তো এবার খালা আমার প্রতিদিন বায়না করতো তুই আমার চিতল পিঠা খাওয়াবি, প্রথম দিন চিঠিতে লিখেছে প্রেম লাভ যা বলা হয় ওইসব কথাবার্তা লিখেছে, লিখার পর এবার আমি একটা চিঠি দিলাম, চিঠিতে আমি ছন্দ লিখলাম একটা,
এই ছন্দটা আপনি পেয়েছিলেন কোথা থেকে?
এটা মণিকিশোরের একটা গান, একটু যদি বলেন তা বলবো,
বলুন বলুন প্লিজ।
প্রতিটি চিঠিতে লিখেছি আমি ভুলো না আমার, সেই তুমি ভুলে গেলে আজ আমাকে, আমি তো ভুলিনি তোমার, আমি তো ভুলিনি তোমার। যখন এই কথাটা লিখলাম বলছি ইসমাল ভাই আপনি, আপনাকে আমার এসমাল ভাই বলতো, ইসমাল তো বলতো না এসমাল ভাই,
ওকে,
বরিশালের মানুষ তো, মানে আমাকে ইসমাইল বলে ওরা শুদ্ধভাবে বলতে পারতো না,
ওকে,
এসমাইল বলতো, তা আমি বললাম শোনো আমার নাম এস না, আমার নাম ইস, আমার নাম ইস, আমার নাম এস না, এই নিয়ে মানে আমাদের মজা হতো অনেক, তা আমাকে আমি আবার বলতাম এসমাইল ভাই, মানে ফলোয়ারের ভিতরে মজা করতাম, মজা করতে 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 আমাদের জীবন চলতে থাকে।
না, চিঠিটা দেওয়ার পরে কি হলো?
চিঠিটা আমি চিঠিটা দিয়েছি, বলছি বলছি আমি ভুলে গিয়েছি তো আপনার, আপনি কেন কথাটা লিখলেন?
রাইট,
আমি কি আপনার ভুলি, আপনার এহ বলবো না, এখনো বলবো না, জীবনও বলবো না, আপনাকে আমি ভালোবাসি, ভালোবাসবো, চিরজীবন বেশি দেবো, এই কথা শুনে আমি আরো পুরো মানে দিবানা হয়ে গেলাম, আমি ছিলাম আমাকে ছাড়া তো, এটা সুন্দরী ছিল, অনেক অনেক সুন্দরী ছিল। তারপরে মেয়েটা আমাকে বললো, বলার পরে আমি তো হাতে পাগল, তো শিখে ওদের শিখা বললাম, শিখা নামে মেয়েটা আমাকে বললো যে আমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত, আমাকে বলছে বিয়ে।
শিখাটা কে ছিল?
শিখাটা ছিল ওই ইয়ের বান্ধবী,
কার,
ঝুমুরের বান্ধবী,
যাকে আপনি লাভ করেন,
লাভ করি,
ঝুমুরও আপনাকে লাভ করেন। ঝুমুরের সাথে আপনার বয়সের পার্থক্য কেমন ছিল? একই বয়সী ছিলেন নাকি একটু আপনি বড় ছিলেন?
একটু ডিফারেন্স, 15 হবে আমার, 17।
ওকে ফাইন, আপনাদের দুজনের মধ্যে এক ধরনের সম্পর্ক হয়ে গেল, ঠিক আছে, এবং এখানে হারুন নামের একজনকে দেখতে পাচ্ছি যে আসলে চায় না আপনাদের মধ্যে সম্পর্ক হোক। প্রিয় শ্রোতা, আমরা এরকম একটি অবস্থায় ছোট্ট একটি বিরতি দিতে চাই, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমাদের আজকের অতিথি ইসমাইলকে দেখতে যদি চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। এখানে একটু বলে রাখি, ইসমাইলের কথা যারা শুনছেন তারা হয়তো শুনে বুঝতে পারবেন যে মাঝে মাঝে থেমে যাচ্ছে, ও নিজেও একটু বলেছে যে ও আসলে মস্তিষ্ক থেকে তেমন একটা সাপোর্ট পান না, যে কারণে ওর কথাবার্তা নিজের মতো করে বেঁধে যায়, ও বলতে পারে না, অনেক কিছু ভুলে যায়, তারপর আবার পিছনে ফিরে, হঠাৎ করে মনে পড়লে পিছনে ফিরে যায়, এবং এটা আপনাদের নিজ জায়গা থেকে ওকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ ও যে কেন এইভাবে কথা বলছে সেটা আপনারা যারা পুরো গল্পটা শুনবেন তখনই বুঝতে পারবেন যে আজকে ওর এই পরিস্থিতির পেছনের কারণটা কি। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা ঠিক 12:06 ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এবং যারা ফেসবুকে আজকে জয়েন করছেন নতুন, তাদের মধ্যে থেকে দুইজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যিনি বেস্ট কমেন্ট করবেন তিনিও পাচ্ছেন এই পুরস্কারটি। আমরা ঠিক 12:06 ফিরে আসছি, আর আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেস্ট। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কে দিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আর জি শাকিল, খালিদ এবং লোবান। এবং আজকে হ্যালো 8920 তে জীবনের গল্প বলতে আসা অতিথি ইসমাইল। ইসমাইলের জীবনের গল্পে আমরা আবারও যেতে চাই, এবং আপনি যদি মনে করেন যে আপনার জীবনের গল্প রেডিওতে এসে আপনি লাখো মানুষকে শোনাবেন আপনার এই প্রিয় অনুষ্ঠানে এসে, সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার নিয়মটি হচ্ছে আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার কথাগুলো বলতে হবে, এবং যে নম্বরে আপনি ফোন করবেন সেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনটি রেকর্ড করা হয়। প্রথমে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের যে গল্পটি আপনি এখানে বলতে চান সেটা সারমর্ম, সামারি, খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর যারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে চান তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলছিলাম, facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইসমাইল যে জায়গাটি আমরা ছিলাম, ঝুমুর আপনাকে অনেক পছন্দ করতো এবং আপনি ঝুমুরটা অনেক পছন্দ করতেন, তারপর
পছন্দ করতাম, তারপরে আমি এর ভিতরে আবার আমার একটা ইয়ে ছিল, আমি আবার প্র্যাকটিস করতাম ক্রিকেট, এদিকে গার্মেন্টস শুক্রবারে এবার ভিতরে যদি সময় পায় তখন আবার ক্রিকেট খেলে প্র্যাকটিস করি।
আচ্ছা আচ্ছা।
এর ভিতরে মান অভিমান হয় অনেক, আমি যদি একদিন না আসি ও পাগল হয়ে যাবে যে তুমি আসো না, আমি কিন্তু খাচ্ছি না, আমি খাবো না, হ্যান ত্যান সাথে ঝাঁপ দেবো, সাথে পুজো হাত দিয়ে পড়ে মরে যাবো, এ ধরনের।
কোথায় আসি না
মানে অফিসে, আমি যখন অফিসে আসি না কাজে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এবার দুজন দুজনের মানে আর কোনো অ্যাবসেন্ট নেই, মানে কে কার কাছে হার মানবে, যত কষ্ট হোক, যত ঝড় হোক, ঠান্ডা হোক, কথা বিদেশ আছে মাফ করবেন, আমরা দুজন দুজনের মানে খুবই মিল, কাজে আছি, কাজে নিদিত। তো এবার একদিন রাত 3টে বাজে ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে ওকে নিয়ে আমি যাচ্ছি ওদের বাসায়, দুজনে কথা বলছি, বলতে বলতে যাচ্ছি রাত 3টে 4টে, কি মানে কিছু মনে হচ্ছে না যে প্রেমে পড়ে মানুষ কি হয়, দিবানা হয়ে গিয়েছে আমি। তোর সাথে যাচ্ছি কথা বলতে 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 যাচ্ছি, হঠাৎ করে কয়েকটা বখাটি ছিলে ধরলে, মানে আমার বাসার থেকে ওনাদের বাসাটি দূরে, আমি বিয়াসতে যাচ্ছিলাম। তো এবার বখাটা ছিলে দিলে ধরে ও বলছে কি এটা কি হয়, আমি বললাম দেখেন আমার টিম স্যার পাঠাইছে, আমি মিথ্যা কথা বলেছি না, বখাটে ছেলে পেলে গাছ হাতের থেকে বাঁচা যাবে না, প্রেম স্যার পাঠাইছে, এমন একটা মেয়ে ওরা বাসা অমুক জায়গায়, আমি একটু বাসায় পোষাই ব্যস্তি আছে, যে না তোর সাথে প্রেম করিস, তুই আরো খারাপ কাজ করে আসিস, ওরকম খুব মারধর করে, মেরে ছেড়ে দেয়। তখন ওরা আমি বাসায় দিয়ে আসি।
ঝুমুরের কি করে?
ঝুমুরে ও এক সাইড দাঁড়ায় থাকে, তারপরে আমাদের প্রেম এরকম চলতে থাকে, মান অভিমান, কিন্তু কোনো দিন ওরা আমি হাত ধরিনি।
রাত 3টার সময় একসাথে বাসায় যাচ্ছেন, তারপরে আপনি কোনোদিন হাতটা ধরেন?
ওই সময় আমি কখনো হাত ধরিনি। তো এবার আমি একদিন পার্কে এসেছি, পার্কে এসেছি ঘুরতে, পকেটে ছিল মাত্র 5 টাকা, ওখানে একটা পার্ক আছে, পার্কে ঢুকতে গেলে 20 টাকা লাগবে, 20 টাকা করে 60 টাকা প্রয়োজন। আমি প্রেমী এমন দেওয়া না যে পকেটে টাকা আছে কিনা কি আছে, তো আমার খেয়াল নেই সেদিন, সেদিন যে আমি সে পার্কের সামনে গিয়ে পকেটে 5 টাকা, সে শিখা বলে কি প্রেমিক, প্রেমিক প্রেমিক ঘুরতে আসছে পকেটে টাকা নেই, মূল্যজন্য ঘটনা। সেখান থেকে যাক ম্যানেজ করে বাসায় যাই। তো এবার ও আমাকে বলে যে দেখো আমাকে বিয়ে করো, বিভিন্ন ছেলেরা ডিস্টার্ব করে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো। আমি বলছি দেখো আমি তো বাড়ি রাজি করাচ্ছি, বাড়িতে তো আমার মা মার আমি রাজি করাচ্ছি, মা রাজি করতে পারলে সব ঠিক হয়ে যাবে, আব্বা তো না। এবার আমি আব্বার খবর দিলাম ঢাকায় আসলে, আশা করি মেয়েটা দেখালাম। আব্বা বলছে কি যে এখন বাবার সময় হয়নি।
আবার বড় ভাই বিয়ে করেছিল তোর দিনে?
আমার বড়টা বিয়ে করেছে।
ওকে, আপনার যে প্যারালাইজ ভাইটার কথা শুনলাম, ওনার কি হয়েছিল এক দিনে?
ওটা ছিল উপরে দৃষ্টিতে তার সমস্যাটা হলো।
এখনো বেঁচে আছে?
হ্যাঁ এখনো বেঁচে আছে, তার দুটো সন্তান।
ও অবস্থা বিয়ে করেছে সে?
সে এখন
সুস্থ,
সুস্থ, আমার থেকে সুস্থ।
বাহ বাহ বাহ, সবাস ঠিক আছে। তারপর
না বলার পরে আব্বা, আমি তো পাগলের মতন ভালোবাসি এখন ঝুমুরকে, ঝুমুর আমাকে তার কথা বিকাশে বিয়ে করতে, এখন আমি বলছি ঠিক আছে সামনের মাসে বিল হয়ে বিয়ে করবো। এইভাবে এইভাবে আমাদের 2 বছর কেটে যায়। সামনে মাসে বিল হয়ে বিয়ে করবো, এদিক থেকে বাড়ি ম্যানেজ করছি। তারপরে আমি বাড়িতে গেছি, বাড়ি গিয়ে মার পা জড়াই ধরেছি, মার বলা করে কাঁদছি, মা আমি মনে মনে একটা মেয়েকে ভালোবাসি, আমি ওর সাথে আমি বিয়ে করবো না। এর ভিতরে একটা মূল কাহিনী আছে, আব্বা যখন এই মেয়ের সাথে আমার প্রেম দেখেছে তখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে।
ওহো,
যে ছেলে বিয়ে করাই দেবো
ঢাকা, সেই মেয়েটাকে পছন্দ হলো না কেন?
গার্মেজের মেয়ে, আমি তো ওকে পাগলের মতন ভালোবাসি। ভালো, অনেকে বলে গার্মেজের মেয়ে ভালো না, আমি সবাইকে বলবো কেউ যদি পছন্দ থাকে কোনো বাপ মার কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমার মতন আপনাদের ছেলে পেলের করেন না।
মানে আপনাদের গ্রামে বা চারপাশের লোকজন কি বলতো যে গার্মেন্টস এর যেসব মেয়েরা কাজ করে তারা ভালো না, এই ধরনের কথা প্রচলিত আছে?
হ্যাঁ প্রচলিত আছে, গার্মেন্টসটাকে পছন্দ করে না।
প্রিয় শ্রোতা, আমি এখানে আপনাদের সবাইকে একটু অ্যাড্রেস করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকা শহরে অগণিত গার্মেন্টস, এবং এই গার্মেন্টস গুলো যখন ছুটি হয় এই মেয়েগুলো দল ধরে নিজ বাসার দিকে ছুটে যায়, এবং আবার দেখা যায় দল ধরে সকালবেলা গার্মেন্টস এ গিয়ে ঢুকছে। এবং আমি গার্মেন্টস এর ভেতরের পরিবেশ সম্পর্কে আমি জানি না, আমি শুনেছি সবার কাছ থেকে যেখানে নিঃশ্বাস ফেলানোর দম ফেলানোর সময় পাওয়া যায় না, এই পরিমাণ কাজ করতে হয়, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। অদ্ভুত ব্যাপার হলো এই গার্মেন্টস এর মেয়েরা যখন, আপনি কিছু বলবেন?
16 ঘন্টা,
16 ঘন্টা,
24 ঘন্টা, এবং একটানা 5 দিনও করতে হয়,
একটানা 5 দিনও করতে হয় ঘুম ছাড়া। ওকে, তো এই হচ্ছে পরিস্থিতি। এবং এই মানুষগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের যে দ্রুত পা ফেলা, এবং কারো দিকে তাকানোর পর্যন্ত সময় নেই, কখন বাসায় গিয়ে দুটো রান্না করবে, কখন খাবে, কখন ঘুমাবে, এবং এদের ঘামে ভেজা কষ্টার্জিত টাকা মাস শেষে পুরোটাই চলে যায় গ্রামের অসুস্থ পিতার কাছে কিংবা খেটে খাওয়া মায়ের কাছে। এরা শহরে নিদারুণ অসহায় জীবন যাপন করে সমাজের কাছ থেকে এই ধরনের গঞ্জনা নেয় যে গার্মেন্টস এর মেয়েদেরকে বিয়ে করা ভালো না। লজ্জায় মাথা নত হয়ে যাওয়া ছাড়া আসলে কিছুই বলার নেই। ওকে, তারপর?
তারপর আমি মার বলি, মা রাজি হয়।
রাজি হয়ে যায় মা?
মা রাজি হয়।
ওকে,
এর 2 বছর আগে তুই লেগে রয়েছে আব্বা, আমি যখনই প্রেম করি তখনই বাড়ি জানাইছি মেয়েটাকে আমি বিয়ে করবো, তখন আমার আব্বা রাজি হয় না, মাও রাজি হয় না। তারপর আমি মাকে বলে বলে বলি, মা আমার খুব প্রেম ছিল, কেবল মাকে আমি বলে বলে রাজি করাইছি, মা বলছে যা তুই কর আমি ম্যানেজ করবো।
ওকে,
এবার আসলাম, এবার ও বাড়ি গিয়েছে, একজনের সাথে বলে গিয়েছে, আমি মিথ্যা কথা বলেছি না সত্যি কথা বলেছি আমি জানি না, যে তোর সাথে আরো বিয়ে করবে না, বাড়ি চলে গেছে।
আপনি কি বাড়ি থেকে এসে তো দেখলেন নাকি?
বাড়ি থেকে এসে দেখলাম,
বাড়ি থেকে এসে দেখলাম যে গার্মেন্টস নেই।
না, এই কথা শুনে তখন মনে আমি আকাশে আছি না মাটিতে আছি আমি নিজে বলতে পারছি না, ফোন 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 করে আমার দুনিয়া দেরি ঘুরছিল, তখন আমি মাথা ঘুরে পড়ে গেছি, কি বলবেন এখন আমি কাঁদতে পারছি না, আমার বুক ফিটে কান্না আসছে আমার, মানে
কাঁদতে। কত সালের ঘটনা
এটা? হচ্ছে 2005-এর।
2005 সালে ওই গার্মেন্টসে আপনার এই ঘটনাটা ঘটে, এবং আপনার কি ঘটনাটা কে বললো? আপনার এক সহকর্মী?
সহকর্মী।
আচ্ছা,
এবার আমি তো ওকে পাগলের মতন ভালোবাসি, তো এবার ও আমার
বাড়ি, আপনি চিন্তা না,
বাড়ি শুধু ঠিকানা দিয়েছিল একদিন, গাবখান ব্রিজের অপর সাইডে কিফাইতনগর গ্রামের নাম, শুধু এতটুকু তার ঠিকানা আমার জানা, আর কোনো জানা নেই। এবার মোবাইলে কথা বলি, মোবাইলে নিয়ে দেয় না, তখন আমি অনেক কান্নাকাটা করি, আমি প্লিজ ভাই একটু কথা বলবো ওর সাথে, নিয়ে দেন আগে তো মনে করেন ওই টাইমে আমি রিক্সা চালায়ে, আমি তো তখন বেতনে কাজ করতাম, টাকা থাকতো না, ডিউটি করে এসে রিক্সা চালাতাম, রিক্সা চালায় ওই টাকা দিয়ে আমি ফোন করতাম ওর কাছে, আমার সাথে 10 দিন ভালো কথা বলেছে আর 20 দিন কথা বলে না।
আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনার গল্পের যে বলার ধারাবাহিকতা এটা থাকছে না, আপনার মস্তিষ্কের যে সমস্যা সেটার কারণে আপনি পারছেন না, আমরা আসলে জানি, আমি সেজন্যই বলে থাকি যে আপনি যেরকম সেভাবে এটা ফুটে উঠবে, কিছু করার নেই। আপনি রিক্সা চালানোর কথা বলছিলেন, আপনি কখন রিক্সা চালালেন?
গার্মেন্টস করাকালীন কারণ টাকাটা নিয়ে হাতে এখন কি করবো।
ওই মেয়েটা চলে যাওয়ার পরে নাকি চলে যাওয়ার আগে?
মেয়েটা যখন বাড়ি গিয়েছে আর আমি দেখতে বাড়ি গিয়ে বলে গিয়েছি যে আমি মা রাজি করাবো, এবার এসে তোমার বিল পেয়ে দিয়ে করবো।
হ্যাঁ, তো আর মাকে তো রাজি করালেন, করার পরে এসে দেখলেন যে মেয়েটা নাই, মেয়েটা তার গ্রামের বাড়ি চলে গেছে এবং একজন সহকর্মী এসে বলছে যে মেয়েটা তোমাকে ভালোবাসে না বা কিছু একটা, সেই গ্রামের বাড়ি গিয়ে বিয়ে করে ফেলেছে, তাই তো? তখন আপনি তার সাথে কথা বলার জন্য আপনি রিক্সা চালানো শুরু করলেন। এই রিক্সা চালানোর কি কারণে? কারণ মোবাইলের টাকা রোজগার করার।
মোবাইলের টাকা, মোবাইল তখন 10 টাকা বা 8 টাকা মিনিট নিত।
কখন চালাতেন রিক্সা?
দেখা যাচ্ছে 8টা ছুটি হইতো,
রাত 8টায় ছুটি হতো, তারপরে
12টা পর্যন্ত রিক্সা চালাতাম।
12টা পর্যন্ত রিক্সা চালাতেন, ঝাড়খণ্ডে রিক্সা চালাতেন, কয় টাকা পেতেন এই রিক্সা চালিয়ে?
ওই টাইমে 100 টাকা, 80 টাকা, 50 টাকা হতো।
এটা দিয়ে আপনি রাতের বেলা তার সঙ্গে কথা বলতেন?
এটা দিয়ে আমি দিনে মানে তার সাথে কথা বলতাম,
দিনের বেলা কথা বলতাম,
কথা বলতাম বলতাম আমার সাথে ভালোই কথা বলছে। আমি বিয়ে করতাম, মা থেকে অনুমতি নিয়ে আসি, তোমাকে আমি বিয়ে করে ফেলবো। কয় মুই আর আসবো না, মরে ভুলিয়া দেন। এ কথা যখন শুনলাম তখন আমার কি বলবো, এখন আমার তখন মানে আমার কান্না আসছিল, কান্না এমন মানে ঠেকা রাখতে পারছিল না। ফোন ট্যাক্সের দোকানে বসে বসে আমি তখন কাঁদছিলাম। তখন আমার বলছে যে একজন লোক বলছে দেখো কাঁদছো কেন, তাই আমি বললাম এই ঘটনা। তখন ওই লোকটা আমার একটু বুঝতে দিয়ে বাড়ি পাঠালে। পাঠানোর পরে আমি আসলাম, আসার পরে এবার দেখো আমি 1 মাস পরে আবার শুনলাম ঝুমুর এসেছে টাকায়। আমি প্রতিদিন ফোনে ট্রাই করি কিন্তু ফোন ওই লোক বারণ করে দিয়েছে যে আমার কাছে আসবেন না ফোন নিয়ে।
কার কাছে ফোন দিতেন?
আমার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ডিউটিতে যাই ঠিকই, কাজ করে ঠিকই, কিন্তু হেলে দুলে পড়ে যায়। সবাই বলছে কি হয়ে যাচ্ছিস, তুই অবস্থা কেন তোর? আমার বস বলছে কি ইসমাইল কি ভাত খাস না তুই, সারা রাত ঘুম হয় না, শুধু ঝুমুর ঝুমুর ঝুমুর, সুতি বতি উঠতে ঝুমুর সারা কোনো কথা নেই আমার মুখে। আমার সহকর্মী যারা আমার বন্ধু বান্ধব যারা মেসে থাকতো তারা আমাকে অনেক বকা বকি করতো, আরে গার্মেন্টের প্রেম কি এত গভীর হয়ে, আমাকে ভাই মানুষের মন একটা, আমি একজনকে শুধু মন দিয়েছি আর সে এসে ঝুমুর, ওকে আমি বিশাল ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি। ও যদি বলে এখন আমার জন্য সাগরে ঝাঁপ দিতে, আমি সাগরে ঝাঁপ দেবো, তবু প্রেম ভালোবাসা আমি ওর কাছ থেকে চাই, ওর আমি চাই, ওর আমি দেখতে চাই। তারপর আমি বরিশাল চলে গেলাম।
কবি নজরুলের অসাধারণ একটি কথা আছে, হে দারিদ্র তুমি মনে করেছ মহান, তুমি মনে দামি আছো খ্রিস্টের সম্মান। দারিদ্রতা মহান কখন করে? যখন এই যে দারিদ্রতা, এই যে এত নিদারুণ অবস্থা, মাটি খায় মানুষ ক্ষুধায়, এবং সেই রকম একটি অবস্থায় থেকেও মানুষ অন্তরের মধ্যে একটা এথিক্স ধারণ করে, জীবনে বেঁচে থাকার জন্য একটা ফিলোসফি ধারণ করে। আমরা শুনি যে এই ধরনের মানুষের মধ্যে নাকি কোনো নৈতিকতা থাকে না যারা দরিদ্রের সঙ্গে বসবাস করে, এই ধরনের মানুষের মধ্যে নাকি কোনো নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, এরা এদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, যে টাকা দিলে দুবেলা ভাত দিলেই নাকি এদের দিয়ে সব কাজ করানো যায়। কিন্তু এই ছেলেটি দারিদ্রতা নিয়ে বড় হয়েছে, তার মধ্যে অসাধারণ একটা ফিলোসফি নিয়ে বড় হয়েছে। সে মেয়েদের দিকে তাকাতে ভয় পেত, সে মেয়েদের সাথে ঠিকভাবে মিশত না, কারণ তার তো সামর্থ্য নেই, এবং সে একটা মেয়েকে লাভ করলো, লাভ করেছে এমন ভাবে প্রচুর সুযোগ ছিল, কখনো হাতটাও ধরে দেখেনি। এই মেয়েটাকে বিয়ে করার জন্য মায়ের পা ধরে বারবার আকুতি মিনতি করে সে মাকে রাজি করেছে, এবং রাজি করানোর পরে ঢাকা শহরে ফিরে এসে দেখে যে মেয়েটি তার গ্রামের বাড়িতে চলে গেছে। কিন্তু এই ছেলেটির পাগল প্রায় অবস্থা, কারণ যখন এই জীবনের গল্পটা বলছে তখন ওর জীবনের বয়স হচ্ছে 18 বছর, এবং 18 বছর মানে আপনি বুঝতে পারছেন যে একটা কিশোর, এবং এই কিশোরের জীবনের প্রথম প্রেম মানে কতটা সেন্টিমেন্টাল এবং কতটা ইমোশনাল হতে পারে, আপনারা যারা কিশোর বয়স পার করে এসেছেন তারা সবাই জানেন। এবং এই প্রেমের পথে যে কোনো বাধা প্রেমের গতিটাকে, ইমোশনটাকে কত হাজার গুণ যে বাড়িয়ে দেয়, এবং সেই সময়ে এই কিশোর ছেলেটাকে 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে হচ্ছে, এবং তার পাশাপাশি মাঝে মাঝে তাকে রিক্সা চালাতে হচ্ছে, শুধুমাত্র ঝুমুরের সাথে একটু দিনের বেলা কথা বলতে হবে সেই জন্য। ফাইন, তারপর কি হলো?
তারপর আমি ঝালাগাটি চলে যাই, ঝালাগাটি গাবখানি বিদ্যুতের ওখানে গেলাম। সব প্রতিবেশী এক ভাই সাথে দেখা হলো, বলছে কি ঝুমুর তো আবার ঢাকা গিয়েছে।
আচ্ছা আচ্ছা,
তখন ওই লঞ্চে আমি আবার ঢাকা চলে আসি।
ওকে,
ঢাকায় এসে ঝুমুর শুনি যে একটা কাটিং ম্যান ইনচার্জ, মানে কাটিং কাজ কাজ করাতেন, সে নামে ইনচার্জ।
ওকে,
ওনার সাথে বিয়ে হয়ে যায়।
বিয়ে হয়ে যায় নাকি গিয়েছে?
বিয়ে হয়ে গিয়েছে অলরেডি।
কার কাছে শুনলেন এটা?
এটা শুনেছি আমি যে সাইডের মাধ্যমে কাজ করতাম, ইসমাইল তো ডার্লিং তো অন্য ওজনকে নিয়ে ফুট ছেড়ে খুলনায় বাড়ি, তার
ছেলেটার বাড়ি ছিল খুলনাতে,
ইনচার্জের বাড়ি ছিল খুলনা, ছেলেটার বাড়ি ছিল সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের এক ইনচার্জ নিয়ে চলে গেছে, এই কথা শুনে কি বলবো আমি, ওখানে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি, মানে বুক ফেটে কান্না কি কান্না কাটি করছিলাম আমি ওখানে, ঝুমুর 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 করছিলাম। তখন আমার ও লোক নিয়ে মাথায় পানিটা নিয়ে দিলে, তারপরে আমার বাসায় নিয়ে আসে ওই লোকটা, বাসায় দিয়ে আসলে আমার খাওয়া নেই, দাওয়া নেই, নামা নেই, কিছু নেই।
আপনার বলতে বোধহয় বুকে কষ্ট হচ্ছে, রাইট? হার্টে প্রবলেম হয় এই যখন
ঝুমুর পিঠিত, মানে স্মৃতিটা মনে পড়লে আমি, মানে আগে খুব চোখ দিয়ে পানি পড়তো, এখন আস্তে আস্তে আমার এখন হার্ট বিট বেড়ে যায়, হার্ট বিট মাথার থেকে হার্ট বিটে হাটে চলে আসছে এখন মাথা কেমন।
মাথায় কি হয়েছিল?
ওই চিন্তা করতে করতে একদিন হঠাৎ করে ওকে নিয়ে ঝুমুর স্বপ্নে দেখছি যে ও একটা, আমি আর একটা কাহিনী, যেমন প্রেম কাহিনী মানুষ করলে তো জীবন অনেক স্মৃতি থাকে, আর একটা স্মৃতি মানে করছি পাশে দেখি নেই, হঠাৎ করে ওটা চিল্লাম দিলাম ঝুমুর বলে, দেওয়ার সাথে সাথে মাথায় একটা কাটা করে শব্দ হইলো।
এটা কি স্বপ্ন দেখার পরপরই
ঘটনা? স্বপ্ন দেখার পর পর ঘুমুতে ঘুরতে বসার পরে কাটা হাত একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে আমার গায়ে প্রচন্ড জ্বর আসলে, সেই রাত্রে জ্বর আসার পরে সে আমি পড়ে গেলাম, শুধু ঝুমুর শুধু ঝুমুর শুধু ঝুমুর বলছি। বন্ধু বান্ধব যারা ছিল তারা যদি থাকতো তার কয়েকদিন নিয়ে আসতাম।
ওরা কি করলো ওই মুহূর্তে?
ওই মুহূর্তে ওরা আমাকে মাথায় পানি টেনে দিলে, ওরা সবাই জানতো যে আমি ঝুমুরের সাথে প্রেম করি, মেসে নিয়ে আসছে দেখছে সবাই, সবাই চয়েস করেছে, সুন্দরী মেয়েতে বিয়ে করতে পারলে তোর সার্থকতা হবে,
এ ধরনের কথাও বলেছে,
তোর সার্থকতা, তুই অনেক হ্যাপি। ওর আমাকে শুধু ওর কয়েকটা স্মৃতি এখন কাঁদায়।
কি স্মৃতি কাঁদায়?
ও আমাকে বলতো অটোমেটিক।
ও আপনাকে অটোমেটিক বলতো?
হ্যাঁ অটোমেটিক বলতো, এই জানো যে আমি ওর কথা, আমি একটা কথা বলি কথা মিল করে আরেকটা কথা বলে দিতাম,
ওকে
অটোমেটিক বলতো। তারপরে আমার সাথে সবসময় মুই মুই কথা বলতো, আমি ওকে খেপাতাম যে মুই এটা করবো, মুই এটা ওটা করবো, ও খুব মজা করতো। মানে এই স্মৃতিগুলো আমার শুধু মনে পড়ে, ওই কথাগুলো মনে করতে করতে, মানে ওই স্মৃতিগুলো মনে করতে করতে তখন আমার মাথার ভিতরে কাটা আটকে শব্দ শব্দ হয়ে তখন আমি পড়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি একটা না 15 দিন অসুস্থ থাকি, থাকার পরে হঠাৎ করে একদিন উঠে দেখি চোখে দেখি না, চোখে দেখি না, ধর আগে যা দেখতাম তার থেকে অর্ধেক দেখি, আর চোখে দেখি না, চোখে দেখি না, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া খাওয়াতে চেষ্টা করে কিন্তু খাতে পারিনি। এবার আমার ব্রেনটা এমন কোনো কাজই করছে না, শুধু একটা কথাই ঝুমুর, শুধু মুখ দিয়ে কথাটাই ছিল। এবার চলে আসলাম গাড়ি, এবার আমার ফ্যাক্টরিতে মানে একটু হালকা একটু সুস্থ হলো, আমার ভাই আমার নিয়ে সিলাইন টেলাইন দিলে, সিলাইন টেলাইন দিয়ে এবার এটা করলে বিল টিল নিয়ে বাড়ি চলে যা, তো বিল টিল নিয়ে বাড়ি চলে যা। এবার আমি ওকে তো পাগলের মতন ভালোবেসে মাথা স্টোক মুখ মতন মুখ করে বসেছি, আর খুব কান্নাকাটা করতাম, এখন তো আমার কান্না আসছে না, মানে সত্যি কথা বলতে এখন আমার হার্ট বিটটা মানে ফেটে
যাচ্ছে,
আমার মানে বুকটা ফেটে যাচ্ছে, এখন যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম তার বুঝতে পারতাম। তো এবার আমি আমাকে পাঠালে গার্মেজে, আমার সই ছাড়া তার আমার স্যালারি দেবে না, গার্মেজে গেলাম রিস্কা দিয়ে। এবার আমি রাস্তা চিনার জন্য অনেক চেষ্টা করি, কোন রাস্তা দিয়ে আসলাম, তার সময় রিস্কা দিয়ে গেছি, কোন রাস্তা দিয়ে আসলাম সে রাস্তাটা চিনার জন্য অনেক চেষ্টা করি, রাস্তাটা আমি চিনতেই পারি না, যা যেখানে আমি 2 বছর 3 বছর একটা না কাজ করি, আসি যায় রাতের পর রাত দিনই করে দিন, সে রাস্তা আমি চিনি না, কোন জায়গাটা মানে আমি পঞ্চবটি আসবো সে রাস্তা খুঁজে পাচ্ছি না বেসিক থেকে। পরে আমি একটা রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করছি, ভাই পঞ্চবটি যাবো রাস্তা কোনটা? বলছে কে যায় রাস্তায়, বলছে আমার রিস্কা বলেন আপনার আমি দিয়ে আসি, তখন রিস্কা ভাড়া করে এসে বাসায় আসি, আসার পরে ভাই অবস্থা দেখলে, দেখার পরে আমার বাড়িতে নিয়ে আস, তুলে দেয় গাড়িতে, জানা ফুলের গাড়িতে তুলে দেয়, তুলে দেওয়ার পরে আমার এই নাভরণ লাভায় দেয়, আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি আমার গ্রামে এক ভ্যান ছিল, ভ্যান ওই ভ্যান করে আমার বাড়িতে নিয়ে যায়। তখন আমি পুরো মাথা মেন্টাল, আমি ভেন একজন নাক দিয়ে পানি পড়ছে, বলছে কি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখা, একজন শিশু ডাক্তার দেখাইছে, শিশু শিশু বিশেষজ্ঞ, ওনার ওষুধ খেয়ে আমার আর উল্টো পাল্টা ওষুধ, এবার চলছে শুরু স্টার্ট ওষুধ আমার, এইভাবে চলতে চলতে বাড়িতে গেলাম, বাড়িতে বলছে এই যে আমার আব্বা ওই যে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে, আমার আব্বাই একটা সুযোগ পেয়েছে ক্লাস পয়েন্ট, ছেলেকে এবার বিয়ে করাই দেবো, এমন করতে করতে মেয়ে দেখে মেয়ে দেখবার কি, আমি তো পাগল, ওরা এসে দেখে যে আমার পাগল অবস্থা, এরকম চলতে থাকে, ঘটতে থাকে। যখন 2 বছর এরকম ঘটতে থাকে, আমাদের ওখানে একটা সোনামুখীর বিল আছে, আমার ওখানে ট্রিটমেন্ট করা শুধু কোভিড এর চিকিৎসা, এই চিকিৎসা, সেই চিকিৎসা। আমার এদিক থেকে আমার মায়ের রোগ, বাপ চালা ভেন, আমার মার লিভার নষ্ট হয়ে গেছে, লিভার ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে আমার মার, টাকা কোথায় পাবে? এদিক থেকে আমার চিকিৎসা করবে, মা চিকিৎসা করবে? তখন আমি পাগল, আমি একবেলা যদি খাই একদিন আর দুদিন না খাওয়া, রাস্তা রাস্তা হেঁটে বেড়ে, কোথায় বেনাপোল, আমাদের বাড়ি থেকে 6-7 কিলোমিটার, রাত্রে আগানে বাগানে দিয়ে আমি সেই বেনাপোল কাস্টমে চলে যাই, সরাসরি ইন্ডিয়া চলে যাই গেট দিয়ে। মাথা সেন্স ঠিক নেই, কি করবো? তারপরে আমাকে সেনাবাহিনীটা ধরে, ধরে জিজ্ঞেস করে আমি বললাম যে এটা কোন জায়গা, আমার শুধু স্মৃতি আমার একটু আছে, নিজের দেহটাকে কিভাবে রক্ষা করতে হবে একটু একটু মনে আছে, মানে একটু গাড়ি ঘোড়া সাইডে হাঁটতাম, মাঝখান দিয়ে হাঁটতাম না। ধরে নিয়ে আসে, আমি আবার পরে তাদের কাছে শুনতে পারি, আমার এক মামার বন্ধু বলছে কি, ভাগ্নি তুই এই জায়গায়? আমি বলে চিনতে পারি না, বলছে আপনি কিডা? তা বলছে কি যে তুই আমার চিনতে পারছিস না, শুনেছি তোর মাথার সমস্যা হয়েছে, তুমি অবশ্যই চিনতে পারছিস না।
এই যে ঘটনাগুলো আপনি বলছেন, এগুলো আপনি পরবর্তীতে শুনেছেন তাই তো? আপনি তো মনে রাখার কথা না,
মনে নেই আমার, শুনেছি এগুলো।
আচ্ছা, পরে যখন আপনি সুস্থ হয়েছেন তখন শুনেছেন আপনি?
হুম।
ওকে, তারপর?
তারপর আর্মিরা ধরে নিয়ে তোর ক্যান্টিনে আসে, পাগল ছেলে, ওনারা আমাকে খাওয়ায়, খাওয়াই দেওয়ায় বলছে আমার একটা ছেলে এই বয়সে সেনাবাহিনী চাকরি করার, আমার তখন সেনাবাহিনীর মতন দেখা দেখতে লাগতো, চুল টুল ছোট ছোট করে কাটতাম আর উসুর লম্বা তো দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর খুব আদর করে সবাই 2-3 দিন দেখেছে, এদিক থেকে বাড়ির থেকে কোনো খোঁজ নেয় না, পাগল ছেলে তুমি দিকে চলে গেছে যাই যাক কি যাক। কয়েকদিন পর পর আসতাম, মা বলতো কেন ছিলি, বললাম মা কেন ছিলাম, মানে হ্যাঁ বলতে এগুলা। এবার মা তো মৃত্যুর সাথে লড়াই করছে, মা ডেট দিয়ে দিয়েছে ডাক্তার 2 মাস, 2 মাসের বেশি আর বাঁচবে না। এবার আমি এভাবে পাগলের মতন ঘুরতে থাকি। একদিন আমি গাড়ির নিচে পড়ে যাচ্ছিলাম, গাড়ি আসছে, আমার শিয়ার নাই, যশোর আমার ভাই পড়তো, কোথায় বেনাপোল আর কোথায় যশোর, আমি হেঁটে চলে আসতাম এই রাস্তা দিয়ে, রাতের পর রাত দিনের পর দিন শুধু হাঁটতাম, পাগল যেভাবে হাঁটে না শুধু এভাবে হাঁটতাম, ওরা বলতো আমাকে, বলেছি পরে। একটু একটু মনে আছে যে আত্মীয় স্বজন গুলা কোন জায়গা আছে, কার বাসা, এগুলো মনে থাকে না, জায়গা মনে হলে ঢুকলাম। এমএম কলেজে বসে রয়েছে, এমএম কলেজে পড়তো আমার ভাই, ঠিক তুই জায়গায়, ও আমার শুনেছে ব্রেনের সমস্যা, ও ধরে আমার তখন বাসায় নিয়ে যায়, ওর ম্যাচটা আমার সিনাই দেয়, ওখান থেকে সিনাই দেওয়ার পরে আমার ওরা এইভাবে একদিন ট্রেন যাচ্ছিল, ট্রেনের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ট্রেন আসছে না কি আসছে আমি নিজে বলতে পারছি না, ও বলছে তা লাস্টে তোর আমি 1 মিনিটের জন্য তুই বেঁচে গিয়েছিস, তুই জানিস তুই মরে যেতে আজকে, আমি শুধু একটা কথা বলতাম ঝুমা ঝুমা। আমি তাদের নাম্বার দিয়েছি যারা আমার এই বিপদ থেকে রক্ষা পেয়েছে, যারা পাগল অবস্থায় দেখেছে,
তাদের সবাইকে আপনি বলতেন ঝুমুর?
হুম।
আর ঝুমুরের নাম্বার দিতেন
তাদের? একটা কথা আমি তখন আর বলা, আমি আর প্রেমের কিছু বেশি কথা বলতাম না, যে তারা আমাকে যদি খেপায়,
ওটাও মাথায় কাজ করতো সেগুলোতে,
ওই টুক টুক বললাম না, তিন ভাগ কাজ করতো, তারা যদি আমার খেপায় পাগল ভাবে। তারপরে আমি এইভাবে এইভাবে আমার জীবন চলতে থাকে। তারপরে একটা গান গান মনে পড়ে যায়, বলবো?
জি প্লিজ গান।
সূর্য মিথ্যে হবে, এই চন্দ্র মিথ্যে হবে, আমি যদি ভুলে যাই তারে, সূর্য মিথ্যে হবে, এই চন্দ্র মিথ্যে হবে, আমি যদি ভুলে যাই তারে, পতিল ঝটকে টটিল নাটকে জীবন করিলি ছাই, জীবনের গায়ে থামিয়ে দিল শুধু একজনা, অঞ্জনা রে অঞ্জনা, অঞ্জনা রে অঞ্জনা। আমি শুধু এই ধরনের গানগুলো গাতাম শুধু, ওরা বলতো। তারপরে কোথায় বিল, যেখানে সন্ধ্যার পরে মানুষ যায় না, সেখানে রাত 3-4 বাজে সে মাঠে যে বসে থাকে, আগানে বাগানে যেখানে সাপ পুকুরের ভয়, সেখে সে বাগানে যে বসে থাকে, সে বাগানে যে শুয়ে থাকে, তখন চোখ ঠিক থাকে না। তারপরে আমাকে ওরা এইভাবে দেখে, দেখার পরে আমার বলে, আমার মা তো অসুস্থ। এবার এভাবে 2 বছর কেটে গেল, ঝুমুর ঝুমুর করে পাগল। এবার সবাই আমার একদিন একজন মামা বেনাপোলের মুরগির দোকান, তো মামা বললে যে ওরা একটু বেনাপোলে নিয়ে আসিস, তো ইন্ডিয়ান ডাক্তার আসে, ওকে দেখাবো, মাথার ডাক্তার। প্রথমে গেলাম, ওরা নাকি আমার রক্ত টেস্ট করেছে, এর ভিতরে শুধু ওষুধ খাইছে, ওষুধ আর ওষুধ, এর ভিতরে ট্রিটমেন্ট ওষুধ, কবিরাজ ওষুধ, এই ওষুধ, সে ওষুধ, অনেক ওষুধ খাওয়াইছে, টেস্ট অনেক, এরকম ফাইল আরো অনেক পড়ে আছে আমাদের ঘরে।
ওকে, প্রিয় শ্রোতা, ও ফাইলের কথা বলে আমাকে ডান দিকে একটু ইশারা করলো, এবং ওখানে অনেকগুলো ডাক্তারের প্রেসক্রিপশন, এবং ওই সাধারণত বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে গেলে সাধারণত দেখবেন যে এই যে প্রেসক্রিপশন কিংবা যে কপিগুলো হয় আর কি, এক্স রে বা আমরা যদি বলি আলট্রাসোনোগ্রাম, সেগুলো একটা বিশাল খামে ভরে দেয়। ওই খামগুলো সে দেখানোর চেষ্টা করছিল যেগুলো এখানে রাখা আছে। ওকে, আপনারা চলে আসুন ফেসবুকে, আমরা ওর ছবি দিয়ে দিচ্ছি এবং প্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু আমরা ফেসবুকে এখানে আপলোড করছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আর একবার বলি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, এবং যারা লাইক দিচ্ছেন আজকে তাদের মধ্যে থেকে দুইজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং একই সাথে তারা সবচেয়ে বড় গিফটটা পাচ্ছেন সেটা হচ্ছে hello8920 মেম্বার হয়ে যাচ্ছেন তারা। আর যারা কমেন্টস করছেন, যৌক্তিক কমেন্টস যারা করছেন, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে আমরা দিচ্ছি এই আকর্ষণীয় পুরস্কার। আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স hello8920 তে। আমরা ফেসবুকের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি facebook.com/hello8920।
ক্লোজ আপ প্রেজেন্স hello8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত তাই আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা 3টি গল্প নিয়ে তৈরি হবে 3টি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স hello8920 তে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আর জি সাকি সহ hello8920 টিম মেম্বার খালিদ ওলোমান, এবং আজকে জীবনের গল্প বলতে আসা অতিথি ইসমাইল। ইসমাইলের জীবনের গল্প শোনার সাথে সাথে আমরা ইসমাইলের অনেক প্রাসঙ্গিক জিনিস আমরা আমাদের ফেসবুকে দিচ্ছি, ওর একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটিও আমি আরেকবার বলে দিচ্ছি, কেবলমাত্র এই পেজটি ছাড়া hello8920 আর কোনো অফিসিয়াল পেজ নেই, যতগুলো আছে সব ভুয়া, এবং কারা করেছেন তাও আমরা ডিটেল জানি না। সুতরাং আপনি যদি hello8920 আসল পেজটিতে আসতে চান, তাহলে যেটা করবেন, আপনি যেখানে ওয়েব অ্যাড্রেস লেখেন সেখানে আপনি লিখবেন facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে আপনি অবশ্যই লাইক দেবেন, আর লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। আমরা বলতে পারি দুটো গিফট, একটা হচ্ছে hello8920 মেম্বার হবেন এটা কনফার্ম, আর যারা আজকে মেম্বার হচ্ছেন তাদের মধ্যে থেকে দুইজন পাবেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে একজন বেস্ট কমেন্টকারী যিনি পাবেন এই একই পুরস্কার। আমরা ফিরছি আবার আপনার কাছে। হ্যাঁ, আপনি প্রেসক্রিপশন গুলো দেখি আমাকে বলছিলেন, যেরকম অনেক প্রেসক্রিপশন
আপনার কাছে আছে। আমার কাছে জমানো টাকা পয়সা ছিল, সব শেষ।
আচ্ছা,
এখন সংসার এমন একটা পর্যায়ে তখন আমার এই জীবন নিয়ে আমাকে কাজ করতে হয়, কাজ করতে বলে
এই
পাগল অবস্থায়। সবাই আমার গ্রামের ছেলে পিলে সবাই আমাকে পাগল বলে ডাকে। ছেলে পিলেরা ক্রিকেট খেলায় ও যদি ওরা আমাকে না না আমি বসে বসে কান দিই, ওরা নাকি বলছে আমি তো ক্রিকেটের পাগল ছিলাম, আমি ক্রিকেটটা নিয়ে খুব ভাবতাম। আমার জীবনে একটা স্বপ্ন ছিল হয় ক্রিকেটার হবো না একজন একদিন শিল্পী হবো। একমাত্র সবকিছু জীবনে তছনছ হয়ে যায় এই ব্রেনটের সমস্যায়, যার কারণ আছে একমাত্র ঝুমা, ঝুমুর।
ঝুমুরের প্রতি আপনার ভালোবাসা,
ওই ভালোবাসার কারণেই আমি আজ
আপনি এখনো এটা কিছুটা হলেও বয়ে চলেছেন।
এখনো
এটা
বলে দিলে সেদিন। একদিন রস জাল দিচ্ছিল, গ্রামে তো বড় কড়াই করে রস জাল দেয়,
আপনাদের ওদিকে রস পাওয়া যায় প্রচুর,
রস জাল দিয়ে গুড় বানাবে। একজন বাড়ি খুঁজতে যাচ্ছে, হেঁটে সে আগুনের ভিতরে পা, কিসের আগুন, কিসের কি আগুনে পা দিয়ে পা ফুল টুয়ে গেছে, মাঙ্গা মাঙ্গা করে সিকিউরিটি গান পড়ে গেছি, ও সবাই সে ধরেছে কি রে আমি, আমার পা জলছে, আমার পা জলছে, শুধু এটিকে বলে মাঙ্গা নিয়ে গেছি, পায়ের দাগ এখনো আছে আমার এই যে।
হ্যাঁ, দেখতে পাচ্ছি হাতের বাম পাশে,
সে রসে, রসের পোড়া দাগ,
রস ছিটে এসেছিল,
সে একদম মানে গুড় হওয়ার রস, সে রস গায়ে পড়েছে। তারপরে ওই সেই ইঞ্জিয়ান ডাক্তার দেখালাম, কিছু ওষুধ দিলে, এমন তো ওষুধ, ঘুম বলে আপনার ছেলেকে যদি বাঁচাতে হয় ঘুমান, ঘুম পাড়ান। আমার মা তো বলছে তা স্যার আপনার ছেলে কিন্তু মরে যাবে।
ওকে,
ওর রক্তের সাথে যেভাবে কেমিক্যাল মিশে আছে ডাক্তাররা ধরতে পারছে না। জানি না কোন ডাক্তার দেখাইছে আপনারা, আপনাদের বাংলাদেশের ডাক্তার কিরকম তা জানি না। যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে প্রচুর পরিমাণে তেঁতুল খাওয়াবেন, মা বলেছে। আমাকে ওষুধ দিয়ে এলো, আমি একটা না একদিন রাতে শুয়েছি, সারাদিন গিয়েছে, তারপর দিন রাতে উঠেছি। তো ওষুধ খাওয়ানোর পর থেকে সেই জীবনে ওষুধ চলছে। এবার চলে আসলে বিয়ে, একটু ভালো হলাম, একটু মানে মেন্টালটা একটু ভালো হয়েছে। এবার আমি একটু বুঝি, এবার আমার ওগুলো লোকের বলা না, এবার আমার নিজে বলা, আমি নিজে যা বুঝতে চেষ্টা করলাম। এবার আমি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা একদম সত্য কথা পুরোটা
বলেন, আমরা বিশ্বাস করবো আপনাকে।
আমার আব্বার সুযোগ এসেছে বিয়ে করাবে। এবার আমি আব্বাকে বলি, আব্বা আমি বিয়ে করবো, বিয়ে করলে তুমি খাওয়াবো কি, আমার তো কিছুই নেই এখানে, মা অসুস্থ দেখতে তো পারছেন, কইতে বিয়ে করা দরকার, বিয়ে কর আমি খাওয়াবো। বলছি না আব্বা, কিরকম আপনি আমার আব্বা, আপনার তো আমি চিনি। অনেক বোঝায়, বোঝানোর পরও হয় না, এখানে মেয়ে দেখে, সেখানে মেয়ে দেখে, ওখানে মেয়ে দেখে, সমস্ত বিয়ে ভেঙে দিই। তাদের বাড়ি গিয়ে বলি, দেখেন এই অবস্থা, আমার এই অবস্থা। পরে আমার আব্বা আমার এমন একটা অপবাদ দিয়েছে, বলছি আমার ছেলের সমস্যা হয়েছে, বিয়ে করালে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মাথার ভিতরে ইট দিয়ে মার, হাতুর দিয়ে মার, তাহলে ভালো হয়ে যাবে। তারপর আমাকে এসব অপবাদ দিয়ে পুরো আট দশটা কিরম ছড়াই দিলে। আমি বাজারে যেতে পারি না, আমি একটু ভালো, তখন নিজের বোঝাটি বুঝতে চেষ্টা করেছি। ঝুমুর আমাকে ডাক্তার বারণ করে দিয়েছে, তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার নাম মনে নেবে না, তুমি মনে করবে যে আমি নতুন জীবন শুরু করলাম আবার, তারপর আমাকে বিয়ে করাবে। যা আমি আব্বার, মা করব, আমি শুধু মার কথা চলতাম, মা আমার ফ্রেন্ড ছিল, মা তখন মৃত্যু সোজায় পেট ফুলে হাত পায়ে পানি নেমে ঘরের রুয়ো ধরে এভাবে দাঁড়ায় থাকতো মা। আমি তখন নামাজ পড়ে
This track was downloaded from FusionBD.com.
নামাজ পড়লি তখন পড়ি, আর একটা মুরব্বি সাথে দেখা হলো আমার। সে মুরব্বি আমার বললো, বাবা চুল দাড়ি বড় বড়, আল্লাহ জানি কি সে আমাকে বললো, বাবা পাঁচ একটা নামাজ পড়ো, সমস্যা থেকে থাকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। তখন আমি এই নামাজ পড়া শুরু করলাম, আর নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দেন, আমার মাকে মুক্তি দেন, যদি আল্লাহ মুক্তি না দেন তাহলে আল্লাহ আমার মাকে আমার সামনে এইভাবে কষ্ট দেন না, কষ্ট মার কষ্ট সহ্য করতে পারিনি আমি, তেভাবে কান্নাকাটা করতাম শুধু। তখন বিয়ে দিলাম,
মা বললো বিয়ে করার জন্য,
মা তখন ব্রেন আউট হয়ে গেল, ওষুধের পাওয়ারে মার ব্রেন আউট হয়ে গেল।
সাধারণ
গায়ে হলুদ মাখায় যে মানুষের যে বিবাহ করে, যে একটা বিয়ের সাজগোজ, বিয়ের একটা আয়োজন, কিছুই ছিল না। যেমন একটা মরাবাড়ির পরিবেশ যেরকম, ঠিক ওরকম পরিবেশ আমার বিয়ে হয়েছে। আমার এক ভাবি ছিল মার সাথে এক সেকেন্ড বলতো না, পাড়ার প্রতিবেশীরা তোর দেওয়ার বিয়ে করবে, তোর দেওয়ার আর হলুদ মাখাই দে, ওই কোন জায়গাতে দৌড়িয়ে এসে হলুদ করা মানে গায়ে কোনো রকম জারাগের আগে ঠেলে ঠেলে দিলে, এবার গোসল করানোর লোক নেই। ওরা আমি পুকুরে নেমে আমি গোসল দিয়ে আসলাম, পরে আমাকে বিবাহ বিবাহ দেওয়া হলো, নিয়ে গেছে, একটা ভ্যান নিয়ে গিয়েছে, শার্ট প্যান্ট পরিয়ে গেছি, কিসের পাঞ্জাবি, কিসের টোপর, কিসের গাড়ি, সামনে দাঁড়াদাঁড়ি পেয়েছি, তাড়াতাড়ি নিয়ে গেছি, কেউ আমার স্মৃতিশক্তি ফিরে গেছে, মানে এখনো কিন্তু নেই বল নেই, বিশ ভাগের মনে আট ভাগ স্মৃতিশক্তি এখন আমার আছে, বারো ভাগ আমার নেই। তারপরে আমি বিয়ে করতে যাই, সবাই বলে বর কই বর কই, বর তো খুঁজে পায় না, সবাই দেখে প্যান্ট শার্ট পরা। ১২০ টাকা আমার কাছে দেয় আমার আব্বা, কাজে বিয়ে করে আসো, ১২০ টাকার গল্প, ১২০ টাকা আমার পকেটে থাকে, ১০০ টাকা কোথায় যেন হারিয়ে যায়, আর ২০ টাকা থাকে আমার কাছে, ২০ টাকা দিয়ে ২০টা লজেন্স কিনে বাসাটাতে বোর কাছে যাই। বাসা ব্যবহার করি এরকম সাধারণ বাংলা চৌকি, যেটা গ্রামে গা গ্রামের মানুষ ব্যবহার করে, টিনের ঘর, ছাপড়া, সাইডে দেখেন একটু বস্তির মতন ওরকম বাড়ি।
কোথায় বিয়ে করলেন?
আমাদের বাড়ি থেকে আর ১৫ টাকা ভাড়া লাগে বাসে, এটা থানার ভিতরে একই থানা।
ওকে,
বাসর ঘরে বোর যে আমি বললাম, দেখো আমার এই রোগ, প্লিজ তুমি চলে যাও, একটা মেয়ের কারণে আমার এই জীবনটা নষ্ট হয়ে গেছে, ঝুমুরের কারণে আমার এই অবস্থা, ঝুমুর কে, বললাম, বিস্তারিত সব বললাম। বলার পরে আর কিছু বললো না আমার বউ আমাকে। আমি যে দেখো তোমার জীবনটা নষ্ট করো না, তুমি তোমার রাস্তা চলে যাও। আমি বাধ্য হয়ে বাবা বাধ্য হয়ে বিয়ে করেছি, আর এরকম বিয়ে আমি অনেক ভাঙিছি। বিয়ে যাতে হয়ে গেছে তোমাকে 500টা টাকা দেবো, আমার সেই সামর্থ্য আমার কাছে নেই। শুধু এই দেখো 20টা চকলেট নিয়ে আসি তোমার জন্য। মেয়েটা বলছে এতে আমি সন্তুষ্ট। মেয়েটার বয়স আমার থেকে 5-7 বছরের বড়। এর আগে একটা বিয়ে হয়েছিল মেয়েটার।
হু,
মেয়ে দেখতে যাবে আমাকে বলছে, মেয়ে দেখবে? আমি কি মেয়ে কি দেখবো? মেয়ে বিবাহ করতে আইসি, বিবাহ করব, বিয়ে করে নিয়ে বউ নিয়ে বাড়ি যাব। ঘটকের কথা বলছি, ঘটক অবশ্য বুঝতে পেরেছে। তারপরে সে বিয়েটা দিলে, তারপরে এই কাহিনী।
কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন? আপনার বাবা তো রাজি ছিল।
বাবা জানতো বউ হলি হবে। বাবা ভেবেল যে মেয়েটা যখন আগে একটা বিয়ে হয়েছে, মেয়েটার বিয়ে হয়ে এলো 1980 প্রথম বিয়ে, তারপরে আমার সাথে বিয়ে হয় 2007।
মেয়েটার আগের ঘরের কোনো সন্তান ছিল
না? আগের ঘরে কোনো সন্তান ছিল না।
ওকে,
আমি ডাইরেক্ট বাসার ঘরে বলেছি, দেখো তোমাকে আমি পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি একটা একজনকে ভালোবাসি, মানুষের মন একটাই। তারপর বোর বললাম, বলার পরে বলছে কি যে আমি তো চেহারা আমার বর্তমান ভালো না, ছবিটা দেখবেন?
আপনি দেখালে আমি দেখবো। আছে আপনার কাছে?
আছে, অন্ত করে তোলা তো।
মোবাইল ফোনে?
মোবাইল ফোনে।
ঠিক আছে, আমি ওটা পরে দেখে নেবো, সমস্যা নেই, আপনি বলেন।
আমি পাগল অবস্থা, তারপর আমার বউ পছন্দ হয়নি।
হুম,
বলেছি, বলার পর বলছে কি আমি যাতে আসিনি, থাকতে এসেছি।
আপনার বউ বললো আমি যেতে আসিনি, থাকতে এসেছি।
হ্যাঁ, কোনো আয় রোজগার কিছু নেই।
ওকে,
এর ভিতর আরো একটা কথা রয়ে গেছে।
বলেন।
ক্রিকেট খেলতাম আমি তখন আবার, মানে একটু ভালো হওয়ার পরে ক্রিকেট খেলতে গেছি। ক্রিকেট খেলতে যেয়ে আমি বলিং করতাম, একদম ফার্স্ট ডেল স্টেনের মতন বল করতাম।
কার মতো বল করতেন?
ডেল স্টেন, সাউথ আফ্রিকার যে বলারটা।
ওকে, হ্যাঁ হ্যাঁ,
ঠিক ওরকম স্টাইলে বল করতাম, ওরকম গতিতে বল করতে যে ডি বক্স আছে না, ডি বক্স 17 মিনিট করে আমি একটু খুব ভালো খেলতাম। ভালোটা খেলার ছিলাম গ্রামে, আমার সবাই চিনতো ভালো খেলার হিসাবে। ডি বক্সের ভিতরে গর্ত ঘুরে থিয়ে দিয়েলো, গর্ত ঘুরে থিয়ে দেওয়ার পর ওই ডি বক্সের ভিতরে যে পা দিয়ে বল করতে গিয়েছি, হঠাৎ করে নিচে পড়ে গিয়েছি গর্তের ভিতরে। পড়ে যে পায়ে মোচড় খেয়ে পায়ের রগ দুটো ছিঁড়ে যায়, যাকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট ছিঁড়ে যায়, পা ফুলিয়ে মোটা হয়ে যায়। এরও চিকিৎসা, তখন
পকেটের কোনো পয়সা নেই,
পকেটের কোনো পয়সা নেই। এদিক থেকে মাথা চিকিৎসা করবো, এদিক থেকে পায়ে চিকিৎসা করবো, এদিক থেকে সংসার চলবে না মা চিকিৎসা করবো।
দিস ইজ কল লাইফ। যারা একটুতে একটু হলেই মোটামুটি 4-5টাকে অন্ধকার মনে করেন, তারা আজকে জীবনের গল্পটা একটু শুনেন। আমার মনে হয়, মনে হবে কিছুক্ষণের জন্য ফিলটা পাবেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছেন আপনি। ওকে, তারপর
ওইভাবে চলতে থাকে। আমি বিবাহ করি, করার পর আমি বসে তো মিলামিশা করতে যাই না, এইভাবে এক মাস চলে যায়।
আপনার বউ কোনোভাবেই কোনো আগ্রহ দেখাতো না?
হুম, ও চেষ্টা করতো।
ওকে,
আমি একজনকে ভালোবাসি, আমাকে ছাড়া কাউকে থাকবো না।
ও কি বলতো তখন?
তুমি ভালোবাসো, আমাকে বিয়ে করেছো, আমার অধিকার দাও। বেশ ভালো কথা, আমি মানি তোমাকে, তুমি বিবাহ করেছো, আমার অধিকার দাও আমাকে। তখন আমাকে জোরজবরদস্ত করে আমাকে মানে আদায় করা হতো ওটা।
ওকে,
যখন আমি ওই জিনিসটা করতে যেতাম, এটা তো পায়ের হাঁটুর শক্তির প্রয়োজন, হাঁটুর মালা খুলে যেত।
ওকে,
আর তো পা আমার শক্তি পাতাম না, এর আগে খুলে যেত, খুলে যাওয়ার পরে কিভাবে লাগাতে হয় তাও জানি না। তখন ওই অবস্থা আবার চিল্লা পাল্লা, ও হো, তখন তো একটা লজ্জা সরমের ব্যাপার। তখন ওই অবস্থা আমার চিল্লা পাল্লা কিরা দেখে অন্য মানুষ মনে করে যে বোর মারছে, অথচ কিন্তু না। তবে আমি আগে একটা কথা বলে রাখি, আমার স্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা, এখনো কৃতজ্ঞতা, তার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার কাছে আমি অনেক। এত কিছু জানা করো সে মানে তাও আমাকে প্রচন্ড ভালোবেসে ফেলে দিয়েছে, আমাকে প্রচন্ড ভালোবেসে ফেলে দিয়েছে, যে সে আমাকে ছেড়ে যেতে পারছে না। যেমন আমি ঝুমুরের জন্য পাগল হয়ে গিয়েছি, তার থেকে একটু কম হইলে হয়তো প্রেম স্বামী হিসেবে আমাকে সে, আর তাদের বংশের ভিতরে আমি সব থেকে ফার্স্ট জমাই, সবাই প্রশংসাতে মানে ভালোবাসা জমে গেছে। তো এভাবে হাঁটু খুলে যায়, খুলে যায়, একদিন পা খুলে যায়, কি সমস্যা! স্বামী স্ত্রী মিলন করতেই পারি না, আর আমি তো করতে চাই না, আমাকে জোর জোর তো ভাবে এটা করানো হয়। আমি তো শুধু এবার একটু একটু করে চিন্তা করি কি করব। এরকম করতে 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 আমার মা মারা গেল। মা মারা যাবে একদিন রাত্রে, ওফ, একটু কথা রেখে গেছি,
বলেন,
সরি, কিছু মনে করবেন
না, বলেন।
তোমাকে একটু মস্তিকে ধরে রাখা আমার খুব কষ্ট।
ঠিক আছে, বলেন।
তে বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিলে ওই বিয়ে দিয়ে 3 মাসের মাথায়।
কেন?
তোর বউ তুই আমাকে খাওয়াতে পারিস না, তোর বউ আমি কেন খাওয়াবো?
অথচ বিয়ে করার আগে বলেছে যে সে নিজের কামাই করে খাওয়াবে।
হ্যাঁ, তুই না পারিস আমি খাওয়াবো, তবুও তুই বিয়ে কর। মানে ওনার পছন্দ ছিল শাহবাগ, শাহবাগে একটা মেয়ে কাজ করতো, ওই মেয়েটা ফ্যাক্টরিতে কাজ করতো, মেয়েটা আমার বয়স তো বড়, অনেক বড়, আমি পছন্দ করতাম না, ওই মেয়েটা আমার জন্য বিয়ে দেওয়ার জন্য পাগল, ওই মেয়েটা আমি কেন বিয়ে করিনি, সেই রাগ আমার উপরে।
তো বাড়ি থেকে বের করে দেওয়ার পর কি করলেন?
এবার বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে, বউ খাওয়াতে পারছি না, যে শ্বশুর বাড়িতে ঢুকলাম 2 মাস, তারা দুনিয়ার কথাবার্তা আমাকে বলছে, এই যে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে আমি ওষুধ কিনে খাবো, সেই টাকাটা আমার কাছে নেই, আর যত ওষুধ না খাচ্ছি তত আমার দিন আরো গাড়ি আসছে, তত আমার রোগ রোগ গাড়িয়ে যাচ্ছে, মানে ঘুম হচ্ছে না, শুধু ওই ঝুমা 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 শুধু কল্পনায় আসছে। তারপর এবার আমি শ্বশুর বাড়ি থেকে জীবন ত্যাগ করলাম, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা নিলাম, কিছু বন্ধু বান্ধব ছিল বটে বটে আছে, 50 টাকা 20 টাকা 100 টাকা করে নিয়ে আমি 1,000 টাকা গোছালাম, ঢাকা ছিল আসবো, ঢাকায় এসে আবার ভালো করে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখে ভালো হবো, আবার ভালো হয়ে আবার সবাই দেখাবো, সবার আবার দেখাবো, আমি ভালো মানুষ, আমি ভালো এমন একটা ভালো মানুষ আমি কি হয়ে গেলাম, আমার টেনশনটা, আমি এমন একটা ভালো মানুষ যে সবাই যেরকম আমাকে নিয়ে প্রশংসা করতো। বাবা আমার বাড়ি থেকে বের করে দিলে, বের করে দেওয়ার পরে আমার মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলাম।
হ্যাঁ, ওটা তো শুনেছি, আমরা ওটুকু হয়েছে।
তারপরে টাকা নিলাম, টাকা নিয়ে আমি ঢাকা চলে আসলাম, বউ রেখে, বউরা শ্বশুর বাড়ি থেকে ইনকাম করেছে, আমার আর বউ দেবে না,
ওকে
দেবে না, পাগলের কাছে বউ দিয়ে লাভ কি, মেয়েটার জীবন নষ্ট করলাম,
ওকে।
সেবার ঢাকা চলে আসলাম, এসে ভাই থাকতো, ভাইয়ের কাছে আসে এসে আমি গার্মেন্টে ঢুকলে অসুস্থ হয়ে যাচ্ছি, আলো বাতি শব্দ সহ্য করতে পারছি না, বিল্ডিংটা সহ্য হয় না, আরো বেশি পাগলের মতন হয়ে যায়,
ওকে।
তো এবার সেই গার্মেন্টে ঢুকলাম, 6 মাস কাজ করলাম, 6 মাস কাজ করার পরে ওই বউ আমার সাথে অন্যের মোবাইলে যোগাযোগ করেছে, আমার ওয়াইফ, তার কাছে তো আমি কৃতজ্ঞতা আগে জানাইছি।
যোগাযোগ করে কি বলে আপনাকে?
জিজ্ঞেস করে আমি কি অবস্থায় আছি,
ওকে।
ওর বাবা মামা ওর ছাড়াই নেবে, ও ছাড়বে না, সে রাজি নেই, ও সে বিয়ে হয়েছে আর বর্ষকোনা জীবনে বিয়ে,
এই 6 মাসে কোনো যোগাযোগ হয়নি,
ওই ফোনে একটু কথাবার্তা হতো,
ওকে।
তারপরে আমি বলতাম, বলছে আমি বলতাম আমি যদি কখনো তোমাকে ঢাকায় এনে রাখার মতো সমর্থ হয় সেদিন তোমার আমি নিয়ে আসবো।
টাকা পয়সা দিতেন তাকে কিছু এই 6 মাসে?
আমার নিজেরই চলতো না,
ওকে।
আমি কিভাবে কি করি?
তারপরে যোগাযোগ করার পরে আপনি কি করলেন?
তারপরে একবার কোরবানির ঈদ আসলে, আসার পরে আমার বললো যে বাড়ি আসো, এসে আমার নিয়ে যাও, আমার বাপ মা আমাকে বিয়ে হলি বাপ ভাই থাকলে কত কথা শুনতে হয়, তো দেখো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আস্তে আস্তে এই অবস্থায় জীবনযাপন। তারপরে ওই যে পায়ের কথা, শুধু পা খুলে যায়, সিঁড়ি বেয়ে উঠতে পারিনি, এই যে আমি সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আমি তখন কাজ করতাম 5 তলায়, একদম ধরে ওঠা লাগতো সিঁড়ি বেয়ে, কাজ করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লন্ডির কাজ, গেঞ্জি ইস্ত্রি করতাম, পা ফুলে এরা মোটা হয়ে যেত, আর বসে বসে পা টিপতাম কাজ থেকে আর কাঁদতাম, সোমার বাজার ইনসে বলতে কি রে কাঁদছিস কেন, বলছে না এমনি পা মোটা হয়ে যেত, এখন পা ডাক্তার দেখাবো না মাথার ডাক্তার দেখাবো, পাশে কেউ নেই, একটা কথা রেখে এসেছি
বলেন বলেন।
ধরো মা আমার বিয়ের বয়স যখন 3 মাস তখন আমার মা মারা যাবে,
জি সেটা দেখে আপনি এখানে এসেছিলেন, আমি একটু থামাচ্ছি আপনাকে। প্রিয় শ্রোতা, আজকে যেভাবে গল্পটা বা তার ডেকোরামটা মেনটেন করার কথা ছিল সেভাবে মেনটেন হয়নি, আমরা সাধারণত সিরিয়াল মেনটেন করি একের পর এক জীবনের বর্তমান সময়টাতে আসি, কিন্তু আজকে কখনো আমরা সামনে যাচ্ছি কখনো পিছনে যাচ্ছি, আমরা ভেঙেছি এই ডেকোরামটা, কারণটা হচ্ছে আমাদের যিনি অতিথি তার মস্তিষ্কে যতটুকু সাপোর্ট করছে ততটুকুই আমরা আপনাদের সামনে ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, আমরা এখানে ওই যে বারবার বলে থাকি জীবন যেরকম সেভাবে উপস্থাপন করি, সেটা যদি অগোছালো হয় তাহলে অগোছালো, সেটা যদি গোছালো হয় তাহলে গোছালো, আমরা কোনো সিলেবাস মেনটেন করি না, আমরা বিলিভ করি এই অগোছালো এই ভুল এগুলোর একটা অদ্ভুত রকমের সৌন্দর্য আছে এবং এগুলোরও একটা অদ্ভুত রকমের সত্তা আছে, এগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে শেখায়। আমরা মনে করি আজকের জীবনের গল্পটি ওর জায়গাটা থেকে যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য দিয়ে আন্তরিকভাবে চেষ্টা করে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বলছে, সেই জায়গাটাই আমাদের স্যালুট করা উচিত এবং ওকে ওর মতো করেই আমাদের নেওয়া উচিত। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/HELLO8920, ওখানে গিয়ে অবশ্যই লাইকটা দেবেন, লাইক দিলে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, আপনি যেখানে বলছিলেন যে মার কথা, তারপর
আমি ঢাকা থেকে বাড়ি গিয়েছি বুয়ান্তি, না এর আগে বাড়ি গিয়েছি তখন বুয়ান্তি যাইনি, ঢাকায় খোলে দুই তিনবার আসা হয়ে গেছে, এসে এসে চলে যায়, কাজ করতে পারিনি। এছাড়া লোক আর খারাপ বলছে আমার, শুধু ঢাকায় যা আসা চলে আসিস, তুই বোরটা না চলে আসিস, অনেক লোক অনেক মন্দ কথা বলতো, তোর বিয়ে করলে ভালো হয়ে যাবে, দেখিস আমার এখন মানে ভালো হয়ে গেছিস, হ্যান ত্যান, মানে গ্রামের লোক কীভাবে কথা বলে তা জানেন, বোমা লাগবে বোমা লাগবে, বোমা বোমা হলে ঠিকই যাবে। তা আমি বাড়ি গিয়েছি, বাড়ি যাওয়ার পরে শ্বশুর বাড়ি গেছি ডাইরেক্ট, তা ওখান থেকে বাড়ি গিয়েছি, মা বলছে কি আমার জন্য কিছু আনিস নি,
কিছু দিয়েছিলেন বাড়ির জন্য?
কিছু না, আমি কড়া কমলা লেবু নিয়েলাম, নিয়ে আমার একটা দাদা শ্বশুর ছিল তার দিয়েছি, বাড়ি যে নেবো এসে দেখি মা বারিন্দার মেজে আছে না, ওই মেজেতে বসে রোদ তপাচ্ছে, ওই টাইমে বলছে কি স্মেল আইসিস আব্বা, ব্রেন শট কিন্তু, বলছি মা আমি আইসি তো, কি অবস্থা, বলছি মা কি অবস্থা মোর, আমার ভালো আছিস, আমি বললাম আমার ভালো নেই, আমি ভালো নেই, আমার কত কষ্ট তুমি তো বুঝতে পারছো, কিছু আনিছিস আমার জন্য, আমার না কমলা লেবু খাতে ইচ্ছা করছে, সে কথাগুলো এখন আমার মনে কাঁদা আছে, মার খাওয়াতে পারিনি, পকেটে আমার দুটো টাকা ছিল, দু টাকাতে দুটো বিস্কুট এনে খাওয়াইছি সেই রাত্রি, খাওয়ানোর পরে দেখি মা ওই উঠোনের মাঝখানে যে ঠাপাস করে পড়ে গিয়েছে, কিডনির পাওয়ার শেষ কি না কিসের পাওয়ার শেষ, এটা ডাক্তারের কাছ থেকে পরবর্তী জানতে পারছি ঠাপাস করে পড়ে যাওয়ার কারণটা কি, ডাক্তার বলেছে যে এটা কিডনি নষ্ট, ওর পাওয়ার শেষ, শুয়ে রাখলাম বিস্কুটটা খাওয়াই আমি ধরে রাখলাম, আমার ছোট দুই ভাই বোন ছিল ওরা খাওয়াই দিয়েছে, আমি মারামি ধরে রাখিছি, এদিক থেকে আমি অসুস্থ তো আসি, সে মরার উপরে খাড়া, তো এবার আমার মা ছটপট করছে, পরে ভাত খাচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ভাত খাওয়ার পরে ছোট ভাই বোনদের বলছি যে কাল সকালবেলা যে মামুদের বলবি যে মা মরে গিয়েছে, তো এসে মাটি দিয়ে যা, মা মরে গিয়েছে, ভাত খাচ্ছি আর বলছি কিন্তু আমি কথাটা, মা মরে গিয়েছে তোরা এসে মাটি দিয়ে যা, আমাদের যশোর একটু তুই কিরে বলে,
কাকে বলছিলেন এটা?
এটা আমি ছোট ভাই বোনদের বলছিলাম, কালকে সকালবেলা মামুদের বাড়ি খবর দিবি মা মরে গিয়েছে, আপনার এসে মাটি দিয়ে যান,
আপনার মা তখনো বেঁচে আছে?
বেঁচে আছে, খুব মানে মৃত্যুর সাথে মানে কুকুরাচ্ছে, মানে আমার মন জেনে ফেলাইছে কিনা জানি না, ভাত খাচ্ছি আর তখন ভাত খাড়ো, ভাত খেয়ে ওঠার পর মার দিকে তাকিয়ে মা আব্বার কাছ থেকে এক গ্লাস পানি খেলে, এক গ্লাস পানি খেয়ে বড় দিকে নিঃশ্বাস নিলে।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, নাথিং টু সে, কখনো কখনো ইমোশন কখনো কখনো কণ্ঠে ধারণ করা যায় না, ইট ক্যান্ট এক্সপ্রেস, হয় না, এটা সম্ভব না। আমরা ঠিক রাত একটার টাইম চেক যখন হবে তখন আমরা ফিরে আসতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2 আর জি কেবি আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে ইসমাইল তার জীবনের গল্প বলছে, এটা একটা জীবনের গল্প, ইয়েস ইটস অ্যাবসলুটলি আ লাইফ স্টোরি অ্যান্ড ইট ইস মোর দ্যান ড্রামা, মোর দ্যান এনি কাইন্ড অফ সিনেমা। ফিরে আসবো একটু পরেই, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওকে দেখতে চাইলে চলে আসুন facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, ঠিক রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে, দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প, এখন চলছে বাছাই পর্ব, সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডে তে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় এখন রাত একটা এবং আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর জি কেবি আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে তার জীবনের গল্প নিয়ে আজকে ইসমাইল। ইসমাইলের জীবনের গল্পে আমরা ফিরতে চাই, আর যারা আপনাদের জীবনের গল্প এখানে এসে বলতে চান তাদের জন্য আমাদের ফোন নাম্বারটি বলে দিচ্ছি 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার জীবনের গল্প সারমর্ম একেবারে সারাংশটুকু দুই মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করবে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আবারও যাচ্ছি ইসমাইলের কাছে। ইসমাইল, তারপর কি হলো?
পানি খেয়ে মা বড় একটা নিঃশ্বাস ফেলালে, তখন মা দেখে আমার আর মনে ইয়ে হচ্ছে না যে আর বাঁচবে। তখন আমি আমার মনের ভিতরে কেন একটা টান এসে গেল, এত কষ্ট করছে, মানে বিছানার ভিতরে এত কাবড়াচ্ছে, ও হা আল্লাহ রে বাবা রে, লিভারের ব্যথা তো মানে প্রচন্ড ব্যথা, লিভারের কিডনির ব্যথা, ও হা করছে আর আমাদের ঘুমাতে যাচ্ছে না। আমি তো নিচে আমার তো এমনি ঘুম নেই। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে আল্লাহ এই কষ্ট আমাদেরকে আমার চোখে আমার মাকে দিও না, আমার মাকে কষ্ট দিও না, আমাদের আমার চোখের সামনে আল্লাহ আমার মাকে আপনি কবুল করে নেন, জাহানটা জাহানটা কবজ করে নেন, জাহানটা যাচ্ছে না কেন, এখনো জাহানটা যাচ্ছে না কেন, রুহুটা এখনো বেরোচ্ছে না কেন, আর কষ্ট সহ্য হচ্ছে না আমার, বুঝতে বলতে শুরু করেছি, আমার মা কাল মা পড়ছিল, আমার এটা মনে আছে মা মানে পাঁচ কাল আমার পড়ছি, আমি এটা শুনতে শুনতে ঘুমাই গিয়েছি, আমি ঘুমাই গেলাম, মার পরবর্তী কি হলো আর আমার আমি আর জানি না। রাত তিনটা সাড়ে তিনটার দিকে উঠলাম, অন্ধকার রাত, মানে এখান থেকে ওখানে মানুষ দেখা যায় না। তো এবার আব্বা বলছে কি চল তোর বাইরে যাই, আমার কিরকম শরীরটা ঝাড়া মেরে উঠেছে। আব্বা উঠে বলছে আব্বা আমার তো ভালো লাগছে না, শরীরটা কেমন লাগতেছে। তারপর মা বাইরে গেলাম, কফি জ্বালাচ্ছিল, তো কফি জ্বালাবো, আব্বা বলছে কফি জ্বালাবো না, লম্পুর আলো দেখলি তোর মা আবার উঠে জ্বালাতন করবে। তো লম্পুর আর জ্বালালেন না, দুই বাবার ছেলে মা বাইরে গেলাম,
মাকে বারান্দাতে ছিল,
মা বারান্দা খাটের উপর শুয়ে রয়েছে,
ওকে
চৌকি বলা হয় যাকে, খাট না বাংলা চৌকি, শুয়ে রয়েছে। এবার আব্বা আমি বলছি আব্বা দেখুন তো কি অবস্থা আছে, মার অবস্থাটা কি, শুয়ে রয়েছে কি খাতা খাতা, শীতের সময় 23 ফেব্রুয়ারি 2007।
তো মাকে আপনারা বাইরে কেন রেখেছিলেন অবস্থায়?
না বারান্দাতে, আমরা আমরা বারান্দাতে মানে মা উপরে আমরা খাটের নিচে,
ও মা আপনারাও বারান্দাতে মা খাটের উপরে আপনারা খাটের নিচে,
খাটের নিচে শুয়েছি, মানে বড় বারান্দা তো মানে ঘরের ভিতরে রাখলে আর শুধু বাইরে যেত,
রাইট,
বাথরুম আর ঘর, বাথরুম আর ঘর কাজে ছিল এটা,
ওকে ওকে ওকে,
মানে অনেক প্রবলেম ছিল,
জি,
কিন্তু মায়ের কথা তো সব বলা যায় না,
জি।
তারপরে আব্বা বাতি জ্বালালে, বাতি জ্বালে আমার হাত ধরে দেখে মা নেই, শেষ মারা গেছে। আমি মা মা করে চিৎকার দিয়ে কান্দে 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 যে দেখি আমার মায়ের গাল দিয়ে রক্ত বেরিয়ে পুরো বালি ভিজে গেছে।
যে সন্তান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো আমার মাকে তুমি নিয়ে যাও কারণ তার কষ্ট আমি সহ্য করতে পারছি না,
টাকাও নিয়ে যে মা চিকিৎসা করাবো,
আপনার মাথায় সমস্যা আছে ইসমাইল, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে, প্লিজ একটু কন্ট্রোল করুন। ও পুরো গল্পে কাঁদে নেই কোনো জায়গাতে, কিন্তু মার মৃত্যু এবং সে মাকে লম্বা সময় ধরে দেখেছে। সন্তান কতটা অসহায় হলে আল্লাহর কাছে মোনাজাত করতে পারে যে মাকে নিয়ে যাও কারণ মার কষ্ট সহ্য করতে পারছি না। সন্তান কি আসলে চায় যে তার মা চলে যাক আল্লাহর কাছে? আপনার কি মনে হচ্ছে ইসমাইলকে শুনে যে ইসমাইল অন্তর থেকে চেয়েছে তার মা চলে যাক আল্লাহর কাছে?
টাকা পয়সা নেই যে মাকে চিকিৎসা করাবো, পেটের মতো হয় না, দুই শ্বাস ওই এক শ্বাস খেয়ে থাকি সারাদিন, আমি অসুস্থ অবস্থা, এদিকে আমার পায়ের চিকিৎসা, এদিকে সংসার, এদিকে মায়ের, কোনদিকে মেন্টেল করতে পারছিলাম না আমার জীবনটাকে। আমার জীবনের সবচেয়ে বড় ছিল আমার মা,
যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, তারা প্লিজ আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আপনার মা, মার প্রতি সন্তানের যে দায়িত্ব, সন্তানের যে ভালোবাসা, সেটা ঠিকমতো পালন করুন। আল্লাহ সবাইকে সুযোগ দেয় না এটা পালন করার জন্য, যারা সুযোগ পেয়েছেন তারা পালন করুন। ইসমাইল বলুন, আপনি আপনি এখন যদি ভেঙে পড়েন এভাবে আপনার কষ্ট, আপনি স্টুডিও থেকে বাসায় ফিরতে পারবেন না। হ্যাঁ, এখন রাত অনেক গভীর হয়েছে, প্লিজ।
তারপর মা আমার মারা গেল, ছোট দুই ভাই বোন আসলো এসে দেখে যে মায়ের রক্ত বালি ভিজে গেছে, লিভার ফেটে গেছে, আর কষ্ট। আমি তখন আর পাগল হয়ে গেলাম, এদিক থেকে ঝুমুরের পাগল, ঝুমুরের জন্য এইভাবে কাঁদতাম, অলরেডি ঝুমুরের জন্য আমি এইভাবে কাঁদতাম, সেই কান্নাটা এখন আসছে। তখন মা শুক্রবার দিন মাটি দিল, বৃহস্পতিবার দিন রাত্রে রাত চারটের দিকে মারা গেছে। পরের দিন আমি মাটির একটি দিন মা আমাকে দেখা দিল স্বপ্নে, যে এসে আমাকে দেখে কাঁদছে। আমি বাড়ির প্রতিবেশী সবাইকে ডাকছি যে ভাই তোরা আয় দেখ, মা এসেছে, জীবন হয়তো আর আসবে না, এসেছে, তোরা আয় মা দেখ, মা শুধু আমার ধরে কাঁদছে, আর কোনো মা মুখে কোনো কথা নেই, বাস্তব স্বপ্ন যেটা আল্লাহর উপরে নিচে আমি একদম বাস্তব, মা আমার সাথে দেখা দিয়েছে এসে। আর আমি বুঝতে পারছি মা আসছে, মা মারা গিয়েছে, এবং আমি জানি মা মারা গিয়েছে, মা কবর থেকে আসছে আমার কাছে কথা বলার জন্য। আমি গ্রামবাসীকে ডাকছি, আপনারা ওঠেন, মাকে দেখেন, মা আসছে ঘুরে, মা চলে যাবে, মার সাথে কত কথা বলছি, শুধু মা কাঁদছে, কোনো শব্দ নেই মার মুখে, শুধু মা কাঁদছে। তারপর আমি মা এ বলছি, মা ফজর আজান দিয়ে দেবে কিন্তু, চলে যান তাড়াতাড়ি, চলে যান তাড়াতাড়ি, চলে যান মা, আজান দিয়ে দেবে কিন্তু, আজান দিয়ে কিন্তু আচ্ছা করে দেবেন, আর যেতে পারবেন মা, যাচ্ছে না যাচ্ছে না। মাকে আমি জোর করে পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে পরে আজান দিলে। এরকম অনেক জিনিস আমি স্বপ্নে দেখেছি, আজ স্বপ্ন হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা। তারপরে আমি জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস স্বপ্নে অনেক কিছু দেখেছি। একদিন স্বপ্নে দেখি জাহান্নাম, জাহান্নামে কিভাবে মানুষকে পোড়ানো হয়, কিভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়, স্মৃতিটা দেখে আমি আর সহ্য করতে পারিনি, হাম করে কাঁদছিলাম। আর জান্নাতে মানুষের সুখ কি কি সুখ, এগুলো দেখেছি। তারপরে আমি একদিন স্বপ্নে দেখছি, একটা স্বপ্নের কাহিনীতে আসছি, স্বপ্নে দেখছি যে কিছু ফেরেশতাগণ এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম বসে সালাম করেন, সালাম নিন, আপনাকে সালাম দিছে, আমি সালামের উত্তর নিলাম। তা বলছে কি আপনাকে দুনিয়ার বুকে দেখানো জানানো হচ্ছে, আল্লাহ আপনাকে জান্নাত দিছে, আপনি শুকরিয়া আদায় করুন। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, এটুকুই দেখলাম, আপনি দুনিয়ার বুকে আছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিছে। এই যে আমাদের 7-8 বছর ধরে রোগ, প্রায় 8-9 বছর পা দিয়েছে, এই যে মাথার সমস্যা, আমি কোনদিন আল্লাহর কাছে অসন্তুষ্ট হই না। আমি আল্লাহ আপনার ইচ্ছায় হয়েছে রোগটা, আপনার ইচ্ছায় সারবে, আপনি দিয়ে যদি খুশি হন আমি বান্দা কেন খুশি হব না, আমি তো আপনার সাধারণ একজন একটা মাকলুব, শুধু নামাজের কথা বলি। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আপনি আমাকে একটা নিঃশ্বাস বন্ধ করেন না, বাতাস বন্ধ করেন না, সবকিছু আপনি আমি দেন, আপনার খুশিটা আমি খুশি, আমি শুধু আল্লাহকে এটাই বলি। মা মারা গেল, আল্লাহর কাছে এবার ফরিয়াদ করে,
মা মারা গেল কিছু একটা বলতে যাচ্ছিলেন, বলেন
মা মারা গেল। তারপর বাড়ি থেকে আমাকে আব্বা বের করে দিলে, হাঁটুর সমস্যা, তখন কি হাঁটুর ডাক্তার দেখাবো, না ব্রেনটা ডাক্তার দেখাবো, না ওয়াইফের মন খুশি করবো, না সংসার চালাবো, পারিনি কাজ করতে, কি করব। তখন বাধ্যতামূলক ঢাকা চলে আসলো, ঢাকায় এসে জীবনে ঝুঁকি নিয়ে মরে যা যাবো, শেষ, আমার তো মা মরে গেছে, তোমার পাশে গার্জেন কেউ নেই, আমি যদি এখন কাঁদি রাস্তায় পড়েও থাকি তো আমার মা পাশে দাঁড়ানোর মানুষ নেই, কারণ মা মরে যাওয়ার পর আব্বা বিয়ে কেটে ফেলাইছে, ভাই বোন যার যার মতন শেষে কেটে পড়েছে, এখন আমি পড়ে গেছি একা। আমার যে এত বড় বড় দুটো রোগ, যে কেউ একটা হেল্প করবে কেউ পাশে নেই, শুধু নামাজ পড়ে কান্নাকাটা করি যে আমার এত কষ্ট, দুনিয়ার এত মানুষ থাকতে আমার এত কষ্ট, আমি কাউকে বলতেও পারি না। যেরকম জিয়ারাকের কাছে যদি ভিক্ষে চায় তবু আমাকে ভিক্ষে দেবে না, এশিয়ার ছবি দেখলে কেউ ভিক্ষা দেবে না, যে আরে এক কেন ভিক্ষা দেবো, তোর কাছে বলতে পারিনি। বাড়ির ভাত তালা মেরে দেখে ভাত দেয় না আমারে।
কে তালা মেরে? তারপর আপনি কাজ শুরু করলেন, তারপর কি হলো?
তারপরে ঢাকাতে এসে কাজ শুরু করি, কাজ করে এবার জীবনে ঝুঁকি নিয়ে কাজ করি, মরে যাই যাবো কি আর কি বাকি আছে জীবনে, আমার সবই তো চলে গেছে। এবারে এই টাকা পয়সা কিছু হালকা জোগাড় করি, ডাক্তারের কাছে যাই, হালকা জোগাড় করি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাতে 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 আমারই এই পর্যন্ত।
আপনার স্ত্রী আপনার সঙ্গে আছে?
এখনো আছে।
কি বলেন উনি কিভাবে আপনাকে সহযোগিতা করেন? উনি সহযোগিতা করেন?
উনি আমাকে বলে অনেক সময় ওনার ভরণ পোষণ করতে পারিনি, ঠিক মতন কাজ করতে পারিনি, আমার ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরিতে 15 দিন 20 দিনের বেশি চাকরি থাকে না।
আপনার এইভাবে ফ্যাক্টরি চেঞ্জ করতে হয়?
এইভাবে ফ্যাক্টরি চেঞ্জ করতে হয়, এইভাবে আমার জীবন যখন চলছে আজকে 7-8টা বছর ধরে।
15-20 দিনের বেশি কাজ করতে পারেন না কেন?
ঠিক মতন 5 দিনে ডিউটি করতে পারিনি, আমার চাকরি থাকে না, ডিউটি না করতে পারলে আমি তো অসুস্থতার জন্য কাজ করতে পারিনি, মাথার সমস্যা লাইটের জায়গায় একদিন ডিউটি করলে তারপর দিন সকালে আমি উঠতে পারিনি, মাথা ফনফন করে ঘোরে, মাথা ব্যথা করে, মাথা কেমন লাগে আমি নিজেও জানি না। আমি এখানে এসেছি খুব কষ্ট করে, শুধু মানুষের কাছে জিজ্ঞেস করতে 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 এসেছি। আমার এই ফোনটা আমার বড় ভাই আমাকে
দেয়,
তাই ওর সাথে একটু মাঝে মধ্যে কথা বলি, বড় ভাই আমার হচ্ছে আসতে ভাই, ও টাকা দেয় আমার ফোনটা কিনা।
আমি হ্যালোইন 920-তে আমার অতিথিদের জন্য হাত পেতেছি, এরকম ঘটনা খুব রেয়ার দুই একজনের জন্য। আজকে আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই, মানে হ্যালোইন 920 শ্রোতা যারা আছেন, আমি রেডিও ক্যারিয়ার আমার 7 বছরের, আমি আমার যদি দ্বিতীয় জন্ম থাকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো আমাকে যেন দুনিয়াতে ডাক্তার হিসেবে পাঠায়, কারণ আমি ডাক্তারের পেশাটাকে অনেক স্যালুট করি এবং অনেক সম্মান করি, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ পেশার মধ্যে এটা, কারণ আল্লাহ মানুষকে ভালো করেন আর তারপরে হচ্ছে কিছু মানুষকে তিনি ঐশ্বরিক ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠান, এবং যারা আল্লাহর পাঠানোর যন্ত্র মানুষ সেই যন্ত্রের মধ্যে তারা কারিগর হিসেবে আসে এবং তারা দৈহিক দেহ যে যন্ত্রটা সেই দেহ যন্ত্র নিয়ে কাজ করেন। তো এরা আমার চোখে অনেক সম্মানের মানুষ, ডাক্তার মানে হচ্ছে তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক স্যালুট করি। আমি বিশ্বাস করি হ্যালোইন 920-তে লাখ লাখ মানুষ যারা শুনছেন তাদের মধ্যে ডাক্তার আছেন। এটা বলতে চাই না যে আপনার খুব ভালো ডিগ্রি থাকতে হবে, আপনি দেশের বাইরে গিয়ে অনেক বড়ভাবে ডিগ্রি নিয়ে আসছেন, এরকম ডাক্তার হতে হবে হ্যালোইন 920-তে যারা শুনছেন। আমি শুধু বলতে চাই এরকম কেউ কি আছেন যারা, যার অন্তরটা অনেক বড়, যে মানে শুধুমাত্র ওকে একটু প্রেসক্রাইব করবেন, শুধুমাত্র ওকে এমন কিছু দিবেন যাতে ও কোন রকম ভাবে খেয়ে পরে রোজগার করে ওর পায়ে যেন একটু শক্তি পায়, ওর মস্তিষ্কের জায়গাটা থেকে ও যেন একটু যেন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারে, ওকে কি সাপোর্টটা দেওয়ার মতো কোনো ডাক্তার কি হ্যালোইন 920-তে আছেন, তাহলে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ABC-র অফিসে, একজন ডাক্তারের পক্ষে ABC-র অফিসটা খুঁজে পাওয়া খুব কঠিন কিছু না, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি আমাদের পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আর আমাদের ফোন নাম্বার তো রয়েছে আপনারা জানেন যে 9115668। এছাড়া চাইলে আপনি ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমি শুধু ডাক্তারদেরকে বলছি আর বাকি সবাইকে আমি বলবো যে কিছু বলার নেই আপনাদের কাছে, শুধু আমি ডাক্তারদেরকেই রিকোয়েস্ট করবো, প্লিজ ওকে বন্ধু হিসেবে যদি আপনি মনে করেন যে ও আমাদের একটা বন্ধু হ্যালোইন 920-র, ওকে একটু সাহায্য করা দরকার, আপনি আপনার সামর্থ্য দিয়ে ওর পাশে দাঁড়ান। আপনার বর্তমান সময় এভাবেই কাটে না যে 15 দিন হচ্ছে এই ফ্যাক্টরিতে, 15 দিন এই ফ্যাক্টরিতে, 15 দিন ওই ফ্যাক্টরিতে?
সংসার চলে, এটা বউ দুনিয়ার কথা বলে কি কাজ করো, কি অকর্ম জামাই অকর্ম অকর্ম, তোমার ভাইরা তোমার ভাইদের কি সংসার চলে, তোমার সংসারটা চলছে না কেন, তুমি কি পারো না, দুনিয়ার কথা বলে। আমি শুধু আল্লাহর দিকে নামাজ পড়ে কান দিই, নামাজ পড়ে কান দিই, তারপর আপনাদের এই ঘটনা আমি শুনি, শোনার পর আমি তারপর চিন্তা করি যে তাহলে আমার জীবনের কাহিনী যে ওখানে বলবো, তারা যদি বুঝতে পারে আমার জীবনের কাহিনীটা আমি বলবো, আল্লাহ যে আল্লাহ আমাকে ওখানে যাওয়ার সুযোগ করে দেন, আমি নামাজ পড়ে আল্লাহকে শুধু দোয়া করতাম আল্লাহ ওখানে যাওয়ার সুযোগ করে দেন, ওখানে বললে আমি সারা দুনিয়ার মানুষকে দেখা বল, মানে আমি বলা মানে দুনিয়ার ওইখানে বলা মানে দুনিয়ার মানুষের কাছে বলা, ওখানে যদি যাওয়ার আমার চাপনি তাদের মন দয়া ময়া তাদের কাছে তাদের হৃদয় আমাকে ওখানে যাওয়ার ব্যবস্থা করে দেন, আপনি তো সর্বশ্রেষ্ঠ মালিক, আপনি সবকিছু মালিক,
উনি আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। আমি বর্তমান সময়, জি আপনার বর্তমান সময়টা কিভাবে কাটে আমি একটু শুনি। আপনার ঘরে কি কোনো সন্তান রয়েছে?
না।
বিয়ে হয়েছে কয় বছর যাবৎ তাহলে?
6 বছর।
6 বছরে। আপনার সন্তান ব্যাপারটা আসলে কি, মানে আপনি নিজে থেকে চান না নাকি আপনাদের মধ্যে হয়নি ব্যাপারটা?
ব্যাপারটা যে আমি অসুস্থ, তো আমার আয় ততটা মানে আগ্রহ করে না, যে নিজে চলতে পারে না সন্তান নিয়ে।
সন্তান দিয়ে কি হবে? আপনার ওয়াইফেরও তো বয়স বেড়ে যাচ্ছে। আপনার কোন ভবিষ্যৎ পরিকল্পনা আছে? হ্যাঁ বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন বলেন।
তারপরে আমার এই পায়ের সমস্যার জন্য জাতীয় দলে ক্রিকেটার আমি ধরলাম, ভাই আমি একজন ক্রিকেট প্রেমিক, ক্রিকেট খেলতে যে আমার এই সমস্যা হয়েছে, মাশরাফি ধরলাম। মাশরাফি নড়াইল বাড়ি, তো ওর একটা বন্ধু ছিল, ওই বন্ধু আমাকে দিলে, ওই বন্ধু বলে দিয়েছে যে আমার নাম বলবি, যে আমি বললাম, বলার পরে হ্যাঁ ইসমাইল ভালো আছো? আসলে ভাই খুব টমাইক লোক, টমাইক খুব ব্যবহার এত সুন্দর,
মাশরাফি বিন মর্তুজা।
তা মানে 2000 ওয়ার্ল্ড কাপের সময় থেকে শুরু করেছি, 13 পর্যন্ত 11 থেকে 13 2 বছর ওদের কাছে আসতাম, মাথা যন্ত্রণা ফিটে যেত। আমি যদি চিন্তা আমার দুটো টাকা পাই তাহলে পাটা চিকিৎসা করাবো। তারপরে আমার পুমরা হাসপাতালে আমি অপারেশনের চেষ্টা হয়, হওয়ার পরে পুমরা হাসপাতালে এক সাইড অপারেশন হবে, এক সাইড করতে গিয়ে দেখা যাচ্ছে পাটা ভবিষ্যতে বাদ হয়ে যাবে, অল্প টাকা চিকিৎসা করাবো, ওরা তেমন বেশি ভালো করবে না। একাডেমি ডাক্তার তখন আমার স্টেডিয়ামে ওদের কাছে আর্থিক সাহায্যের জন্য আমি দৌড়াদৌড়ি করছি, এদিকে ব্রেনের সমস্যা কত কষ্ট ম্যানেজ করছি। তারপর
মাশরাফি আপনাকে কি হেল্প করেছিল?
মাশরাফি আমাকে 1000 টাকা দিল, প্রথম বলল তোকে 6000 টাকা দেবো আমরা সবাই মিলে, তোকে 5-6 হাজার টাকা দিয়ে তোর একটা ব্যবস্থা করে দেবো। আমি বলছি ভাই আমার 1.5-2 লাখ টাকার প্রয়োজন, বলছে আমরা অর্ধেক ব্যবস্থা করে দেবো, কি অর্ধেক তুমি পারবে না? আমি কি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ রহমতে।
মাশরাফির সাথে এখন যোগাযোগ আছে আপনার?
ওনারা আমাকে দেখলেছেন কিন্তু ফোন নাম্বার দেয় না কাউকে, বলতে আইসিসি থেকে নিষেধ। তারপরে মাশরাফি চলে গেল, 1000 টাকা দিয়ে কেটে গেল। তারপর ধরলাম ভাইস ক্যাপ্টেনকে মাহমুদুল্লাহ শাহাদত, তামিম ইকবল, সাকিব আল হাসান, এরা সবাই আমার ছেলে, ওরা আমাকে এখন তো দেখলে ছেলে দিনে সাকিবের সাথে আমার ছবি আছে। তারপরে সাকিব ভাইয়ের বললাম, সাকিব বলছে কি ক্যাপ্টেনের কাছে যাও, ক্যাপ্টেনের কাছে যাও, ক্যাপ্টেন যা বলবে তাই।
হ্যাঁ আমি দেখতে পাচ্ছি।
তারপরে ক্যাপ্টেনের ধরে ক্যাপ্টেন আজ না কালি, কাল না পরশু, ভাইস ক্যাপ্টেন মাহমুদুল্লাহ ভাই।
দেখুন ওদের জায়গা থেকে এটা অসম্ভব, প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনার মতো অসংখ্য মানুষ হয়তো ওদের কাছে যায়, এইভাবে হয়তো ভাবারও সময় নেই। তবে আপনি আপনার জায়গা থেকে যতটা মনে করেছেন সেই চেষ্টাটা করেছেন, সেই জন্য আপনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমি একটু বর্তমান জায়গাতে আসতে চাই, সেটা হচ্ছে আপনার সংসার এখন চলে কিভাবে, এটা আমাকে একটু বলবেন।
সংসার ওই যে কাজকর্ম যা করি, ওই যে কই বলে 20-25 দিন 1 মাস কাজ করতে পারি, ঠেলে ঠেলে চলে, কোন রকম বেনাদায়ক হয়ে যায় মাঝে মধ্যে। আমার ওয়াইফ মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে করে না, আমার সাথে রাগ করে কাজ করে না, তুমি ঠিক মতন কাজ করো না আমিও করবো না। আমি যে কেন করতে পারি না, কিছু জন্য করতে পারি না, আমি বুঝাতে পারি না।
আর আপনি যে ঝুমুর ঝুমুর করেন, এখনো ঝুমুরের দেখা পেয়েছেন
না?
ওই ঘটনার পরে আর দেখা পেয়েছেন
না? আর দেখা পাইনি, ওর দেখা আমি আর পাইনি খুঁজে। আমি অনেক চেষ্টা করেছি, ওদের সে নাম্বার দিয়ে বলছে ভাই সেন্টার বিক্রি করে দিয়েছে, অন্য এলাকায় ছিল, অনেক দূরে চলে গেছে। ভাই অনুরোধ করলাম, বলছে না ভাই অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব না, তো একটা নাম্বারই ছিল। তারপরে যোগাযোগ হলো না, সিরাজগঞ্জ বিয়ে হয়ে গেল।
আপনি কি এখনো ঝুমুরকে লাভ করেন?
এখনো লাভ করি, আমি এখনো মনে করি, এখনো আমি স্বপ্ন দেখলে কাঁদি। আমার ওয়েবসাইটে জিজ্ঞেস করে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি এখনো ঝুমুরকে, তোমার স্বামীকে ঘুমুর ঘরে উঠে গিয়ে এখনো কান্নে কান্নাকাটা করে?
প্রিয় শ্রোতা, আমরা শাকিলকে রিকোয়েস্ট করছি। শাকিল এ পর্যায়ে ইসমাইলকে নিয়ে প্যাকেজ করেছে, ওর ফ্যামিলির সাথে কথা বলে, ওর চারপাশের বন্ধুদের সাথে কথা বলে, কি ছিল সেই সময়টা যখন ও পাগল ছিল এবং কি বর্তমান অবস্থা যখন ও স্ত্রীর সাথে জীবন যাপন করছে। চলুন আমরা শাকিলের কাছ থেকে একটু শুনি।
ইসমাইল আমাদের আজকের অতিথি। কঠিন দরিদ্রতার সাথে লড়াই করে বড় হওয়া এই মানুষটির জীবনে এখন শুধুই হতাশা। ছোটবেলায় কেমন ছিলেন এই ইসমাইল জানতে চাইলে বাল্যবন্ধু আজিজুল বললেন,
মানে ওর মতো থাকতো আর কি, ও আসলে আমার সাথে মানে ভালো সম্পর্ক ছিল আর কি, খুবই ভালো ছেলে ছিল। হঠাৎ করে কিভাবে কি হয়ে গেছে এটা আমি আর বুঝতেই পারিনি, কিভাবে পাগল মতো হয়ে গেল আর কি।
ঝুমুরের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ইসমাইল। স্মৃতি হারিয়ে বিভিন্ন সময়ে নানা অঘটনের শিকার হলে তাকে রক্ষা করেন চাচাতো ভাই আব্বাস।
ইসমাইল তো এখন মেন্টাল সমস্যা, মাথা মাথা খেলে, মাথা মাথা খেলে না, কাজ কাম ঠিক মতো মন বসে না, ভোটকে বাড়ি চলে আসলো আবার ঢাকায় চলে যায়, বিভিন্ন রকম পাগলাম করতো, উঠে যাবো বাঁচবো না, এই বিস্তেল খাবো, এটা খাবো, সেটা খাবো, বাসার তালে মাথা দেবো, তাহলে এইসব করবি কেন? আমি ধরে নিয়ে আসছি অনেকবার রাস্তাঘাটে তুলে গেলে অনেকবার নিয়ে আসছি আর কি, একটা মেয়ের জন্য তো করে এইসব করা উচিত না, এইভাবে নিয়ে আসতো আর কি।
আর এভাবেই চলছিল ইসমাইলের জীবন, এরই মাঝে বাবার চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হন ইসমাইল। তবে মানতে পারেননি সেই সম্পর্ক, ইসমাইলের অভিমানী স্ত্রীর সাথে অনেক চেষ্টার পরও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমরা পেয়েছিলাম ইসমাইলের আপন ভাই ইদ্রিসকে। ভাইয়ের কাছে জানতে চাইলাম ইসমাইলের স্ত্রী সম্পর্কে।
আমি যতটুকু জানতাম ওর হয়তো সাথে ততটা মন মানসিক ভালো ছিল না, কারণ ওর বোর বিরুদ্ধে ঘেরা হয়েছে, আমার আপনার বিরুদ্ধে ঘেরা করিয়েছে, ওদের ভিতরে মাঝে মাঝে গন্ডগোল হয়ে যেত আমি জানি,
ইসমাইলের মানসিক রোগের ভালো চিকিৎসা নিয়ে ইদ্রিসের উক্তি,
ভাই আমাদের যতটুকু চেষ্টা করেছিলাম ভাই, আমরা তো ভাই যেহেতু আমাদের ছেলে আমরা সংসারে একটু দুর্বল আমরা, তারপর চেষ্টা করেছি ওর জন্য,
দরিদ্রতার কারণে চিকিৎসা হচ্ছে না ইসমাইলের, আর এটাকেই ভাগ্য হিসেবে মেনে নিয়েছেন তিনি। ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা ইসমাইলের বাকি জীবন যেন ভালো কাটে সে প্রত্যাশায় জানাই টিম হ্যালো 8920।
ধন্যবাদ শাকিল আমাদেরকে বলার জন্য। তার মানে আপনার স্মাইল, আমরা একেবারে গল্পের শেষের দিকে চলে এসেছি, আপনার কিছু বলার আছে?
আমি একটু শেষ নজরের মতন ঝুমুরকে দেখতে চাই, সে এখন সিরাজগঞ্জের বউ,
সিরাজগঞ্জের জেলার
কোন এক ভাইয়ের ওয়াইফ সে, তাকে আমি জীবনে শেষ যদি একটু দেখতে পারতাম, আত্মার সাথে একটু মিনে নিতে পারতাম যে জীবনে দেখ কি প্রেম করলাম, যে গানে আসে না, গানে বলে না, যে হতাম যদি দেশেরও দেশে একবারতে দেখতাম, আরো কথায় আরো আসে যে আমি কেমন করে চিঠি লিখবো রে, নাই তো কোনো
মুজিব পড়তে সে গান
আপনি আপনার
স্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? কারণ এই মানুষটা ছয়টা বছর,
আর আমি আমার স্ত্রীর উদ্দেশ্যে বলবো, স্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা, ছয়টি বছরে পাগলের সাথে ঘর করছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, সে অনেক কষ্ট করে, কখনো ঠিক মতন আমি তাকে মনে আনন্দ দিতে পারি না, তার মন মতন ভালোবাসা দিতে পারি না, এই কারণে তার কাছে আমি কৃতজ্ঞতা, সে যেন আমাকে ভালো মানুষের মতন, একজন ভালো মানুষের মতন মেনে নেয়, তার কাছে আমি কৃতজ্ঞতা।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে ইসমাইলের জীবনের গল্প, একটা জায়গায় গিয়ে শেষ পর্যন্ত আমরা থেমেই থাকলাম, সেটা হচ্ছে ভালোবাসা, অদ্ভুত এই ভালোবাসা, এবং যার হয় তার তো হলোই, যার হলো না তাকে যে পড়ায়, সেই পড়ানোর ক্ষেত্রে কোনো এথিক্স মানে না, দারিদ্রতা মানে না, পারিপার্শ্বিক অবস্থা মানে না, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ছেলেটি দাঁড়াতে পারতো যে আমি যত দরিদ্র, আমি এই দরিদ্র, আমার যদি একটু ক্ষতি হয় আমার পরিবার শেষ হয়ে যাবে, আমার নিজের জায়গা শেষ হয়ে যাবে, আমার চিন্তার জায়গাটা শেষ হয়ে যাবে, এবং সেই চিন্তার জায়গাটা থেকে আমার শক্তভাবে দাঁড়ানো উচিত, কিন্তু ভালোবাসা তাকে এমনভাবে ঘায়েল করেছে যে শক্তভাবে দাঁড়াতে পারেনি, জীবনের এই পর্যায়ে এসেও সে শুধু ঝুমুরকে এক নজর দেখতে চায়। This is called love, this is called life, this is called a story. শেষ করছি ইসমাইলের জীবনের গল্প, কিন্তু আমরা ফিরে আসবো হ্যালো 8920 তে একটু পরে আবারও বাকি সেগমেন্টগুলো নিয়ে। আপনি চলে আসতে পারেন আমাদের এখানে ইসমাইলকে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন।
সোনা বন্ধু তুমি কোথায় রহিলা রে, দিনে রাইতে তোমারি যাহা মরিবে, আমার সোনা বন্ধু তুমি কোথায় রহিলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে, দিনে রাইতে তোমারি দিনে রাইতে তোমার জাহা মরিবে আমার বন্ধুরি তুমি কোথায় রহিয়াবে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিয়াবে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে জীবন গেলি ভুলিবে না মোরে জীবন গেলি যদি না পাই তোমারে আমার জীবনের তোহরে যদি না পাই তোমারে আমার জীবনের তোহরে সোনার জীবন সংগার হইব সোনার জীবন সংগার হইব তোমার নাইগারে আমার না বন্ধুরে তুমি কোথায় রহিলারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলারে পারো বন্ধু তুমি আমি ভুলতে পারো বন্ধু তুমি আমি বড় কালে যেন বন্ধু মরণ কালে যেন বন্ধু এক বাহার সময় পাই বড় কালে যেন বন্ধু এক বাহার সময় পাই যদি না পাইছি খালি যাই যদি শুনবে যদি না পাই সে খালি তুমি যাই যদি শুনবে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি দেখিয়েছিলি আমার বন্ধুরে তুমি কোথায় রহিলারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলারে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে জীবন গেলে ভুলিবে না মোরে জীবন গেলে তোমারি আমার জীবনের তোরে যদি না পাই তোমারে আমার জীবনের তোরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার না বুঝবে তুমি কোথায় রহিলারে আমার না বুঝবে তুমি কোথায় রহিলারে দিনে রাইতে তোমার দিনে রাইতে তোমারি তুই যাহা মরিবি আমার না বন্ধুরে তুমি কোথায় রহিলারে আমার না বন্ধুরে তুমি কোথায় রহিলারে
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার প্রিয় শ্রোতা আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত তাই আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প এখন চলছে বাছাই পর্ব সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে Close Up presents Hello 8920 Close Up The closer, the better Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, একেবারে 36 হচ্ছে সময়। আর জি কি প্রিয়া, আপনার সঙ্গে রয়েছি। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। বুধবারের রাত পার হয়ে এখন তো বৃহস্পতিবার পড়েই গিয়েছে। আমরা আজকে যার জীবনের গল্প এখানে তুলে ধরেছি, স্মাইল, কি বা বলার আছে। অসংখ্য অসংখ্য কমেন্টস চলে এসছে, চলুন কিছু কমেন্টস আপনাদের জন্য পড়ে শোনাই। আমানুল হাসান লিখেছে, স্যালুট ফর স্মাইল বিকজ হি ইজ দ্য হিরো ফর এক্সিকিউটিভ লাভ, বা আপনার মতো করে আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। নির্ঝর টপু লিখেছে, আল্লাহ আপনার মঙ্গল করুক। এম ডি নিলয় লিখেছে, আমার জীবনের 50% সাধারণ জ্ঞান এবিসি রেডিও থেকে অর্জন করা, মাস্ট রিলেটিভ, অনেক ধন্যবাদ। জুনুন আহমেদ লিখেছে, সত্যি ইসমাইল ভাই অনেক সহজ সরল, জীবনের মরে যায়, জীবন মরে যায়, আসলে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, দোয়া করি ইসমাইল ভাইয়ের জন্য। মোহাম্মদ সোহেল ইমতিয়াজ নামের এক বন্ধু আমাদেরকে লিখেছেন, ইসমাইলের জীবনের নামের ইসমাইল জীবন নামের রেলগাড়িটিকে চালাতে চেয়েছিল যে লাইনে, সেই লাইনের স্লিপারটি খুলে নিয়েছে ঝুমুন নামের মেয়েটি। ইসমাইলের জীবন হলো লাইনচ্যুত, প্রেম গেল বা কিছু একটা ভালোবাসা, প্রাণ গেল ভালোবাসা। ওকে, বাংলাদেশ চিতলিয়া লিখেছে, আমি অনেক গল্প শুনেছি বাট কান্না পাইনি, আজকে ইসমাইলের কান্না দেখে আমি কাঁদছি। এএন হাসবি ওয়াফি লিখেছে, আল্লাহ তালা ইসমাইলের মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, অনেক ধন্যবাদ। হোসেন ইসলাম লিখেছে, আজকে যে কি লিখবো, লেখার মতো কোনো মন নেই, ইসমাইল ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন। এম ডি আলমগীর লামিল লিখেছে, কিবরিয়া ভাই জীবনে এতটা কষ্টের আগে জানতাম না, ইসমাইল ভাইয়ের গল্পটা শুনে মনে হচ্ছে কতই না সুখে আছি, স্যালুট এবিসি রেডিও, অনেক ধন্যবাদ। শান্ত মেয়ে লিখেছে, হায় আল্লাহ এমন যেন কারো জীবনে না হয়। স্বপন স্বপন লিখেছে, অসাধারণ একটি গল্প। শফিউল ইসলাম লিখেছে, গল্পটা এত বেশি কষ্ট দেয় যে আমি আর শুনতে পারছি না, আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীতে যদি একজন সুখী মানুষ থেকে থাকে তাহলে সেটা আমি নিজে। এবং এই এই কথাটি কিন্তু অনেক গুণী একজন মানুষের কথা, আমি ঠিক কোট করতে পারছি না যে কার কথা ছিল, যে নিজের দুঃখ ভোলার জন্যে আপনাকে অপরের দুঃখের কাছে যেতে হবে এবং আপনি কতটা সুখে আছেন সেটা বোঝার জন্যে অন্যের কষ্টটাকে দেখতে হবে। যাই হোক, এরকম অনেক অনেক কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি এবং আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে যারা আজকে লাইক করছেন নতুন আমাদের ফেসবুকে ক্লিক করে, আমাদেরকে যারা লাইক করছেন, মেম্বার হচ্ছেন, তাদের মধ্যে থেকে দুজনকে আমরা দিচ্ছি বেস্ট পুরস্কার, সেটা হচ্ছে ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা দিচ্ছি বেস্ট কমেন্ট, পেয়েছি আমরা শেখানিসের কাছ থেকে। শেখানিস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বেস্ট কমেন্টের জন্য। আপনি লিখেছিলেন, এই গল্পটা থেকে অনেক সন্তানের কিছু না কিছু শেখার আছে, এই গল্পটা শোনার পরে শপথ নিয়েছি যার কোনোদিন মায়ের মনে কষ্ট দেবো না, আমি যতদিন বাঁচবো আমার মায়ের সেবা করে যাব। অনেক ধন্যবাদ আপনার বেস্ট কমেন্টের জন্য, আপনাকে একবার কংগ্রেচুলেশন। এবং শারমিন সাথী আর হচ্ছে মকসুদা মৌরি, এই দুজন যারা আজকে ফেসবুকে নতুন জয়েন করেছেন, আমাদের হেলো 8920 মেম্বার হয়েছেন, তাদের নাম লটারি করে এসছে, আপনারা দুজনও পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমরা এখানে মুন্না এবং নাজনীনের জীবনের গল্প প্রচার করেছিলাম, আমরা আপনারা দেখেছেন যে ফেসবুকে কত হাজার হাজার লাইক এবং কমেন্টস রয়েছে তাদের ছবিতে, এবং একই সাথে আমরা ফোন কলও পেয়েছি লাখের লাখ, এবং সেই ফোন কলের মধ্য থেকে আমরা কয়েকটি ফোন কল আপনাদেরকে এই মুহূর্তে শোনাবো এবং তারপর পর আমরা আবারও ফিরে আসছি। যারা আমাদের আজকের অতিথিকে দেখতে চান বা আমাদের যেটা বলার ছিল যে কোনো ডাক্তার যদি তাকে হেল্প করতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ওখানেও কানেক্ট করতে পারেন আমাদেরকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 আর হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920।
মোহাম্মদ মোজাম্মেল হক বলছি, মুন্না ভাই আপনার গল্পটা কালকে শুনে আমার খুবই খারাপ লেগেছে, আপনার এই অবস্থার জন্য আমি পুরো সমাজ ব্যবস্থাকে দায় মনে করছি। তবু আমি আপনাকে বলছি, আপনি এখন এই সাতটি সেরে একটি সৎ কাজে লিপ্ত হন, আমাদের লাখো শ্রোতার দোয়ার ডাক।
হ্যালো, আমি নাকি বলছি চট্টগ্রাম থেকে। মুন্না ভাইয়া আর আর নাসির আপুর প্রথম কাহিনীটা শুনে অনেক ভালো লাগছে আমাদের, তাদের নতুন মেহমান অতিথি আসতেছে, সেই অতিথিকে যেন ময়না আপুর যেন তাদেরকে স্পর্শ করতে যেন না পারে, সুন্দরভাবে তাদের ভালোবাসাকে সম্মান শ্রদ্ধা করে তারা যেন আজীবন তারা একজনকে একজন ভালোবেসে দিল।
আমি মাসুম, আমি মুন্না এবং নাজনীনের গল্প শুনেছি, অনেক ভালো ভালোবাসার কাহিনী, বর্তমানে একে অপরকে এতটা পবিত্র ভাবে ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না, ওদের ভালোবাসার প্রতি ও অনাগত সন্তানের প্রতি রইল হাজারো হাজারো গোলাপের শুভেচ্ছা।
আমি মেহেদি হাসান, নাদিম হাসান মুন্না ভাইকে এবং নাজনীনা থেকে কোটি কোটি বার স্যালুট জানাচ্ছি তাদের এই পবিত্র ভালোবাসার জন্য।
আমি রেজাউল করিম হৃদয় নাজিনা প্রু এবং তার স্বামীর গল্প শুনেছি। তারা দুজন দুজনকে এত চেষ্টার পরেও পেয়েছে, কোন আবেগ কোন বিবেক কোন দুঃখ কষ্ট তাদের কিছু হইতে পারে না। আমি এখানেই সুখী, আমি তাদের সুখীময় জীবন কামনা করি।
আমার নাম মোহাম্মদ শিকুর আলী মিয়া। নাজিম আপু আর মুন্না ভাই এসেছে, তাদের জীবনের গল্প আসলে নিদারুণ। এতটুকু ভালোবেসে কষ্ট করে এসেছে, আশা করি ওনারা সুখে থাকবে, এমনকি তারা ভালোবাসবে।
আমি শহীদ রানা নোয়াখালী আপিয়া থেকে। মুন্না এবং নাজনীনের গল্প শুনে আমার চোখে কান্না চলে এসেছে। আমার মনে হলো আমার ভালোবাসার লোক যদি আমার সাথে এইভাবে থাকতো তাহলে আমিও তো ভালোবাসা সার্থক করতে পারতাম।
মিরপুর থেকে সোমা বলছি। মুন্না ভাই নাজিয়া ভাবির গল্পটা শুনে আমার ভালোই লাগলো। মুন্না ভাই হাত কাটলো ভালোবাসার জন্য, কিন্তু লেখাপড়াটা কেন সে বন্ধ করলো? লেখাপড়া করতো সে। দোয়া করব মুন্না যেন আবার ব্যবসাটা ছেড়ে দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারে, হালাল টাকা যেন তার ওয়াইফকে খাওয়াইতে পারে।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একেবারে 46 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বার আর জি শাকিল সহ খালিদ এবং লোবান। আজকে শত শত হাজার হাজার কমেন্টস এর পাশাপাশি অনেক ফোন কলও আমরা পাচ্ছি, এবং আগামী সপ্তাহে আপনারা শুনবেন যে আমাদের যিনি অতিথি আজকে ছিলেন ইসমাইল, তাকে নিয়ে কি ধরনের কমেন্টস আপনারা করেছেন সেগুলো ফোন কল হিসেবে আমরা আগামী সপ্তাহে বাজাবো। তবে এখানে যারা আসতে চান প্রতিনিয়ত, তারা তাদের জীবনের গল্পগুলো এখানে বলতে চান, তাদের জন্য নিয়মটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে নাম্বারটি রয়েছে 9115668, আমি আরেকবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি কিন্তু স্পষ্ট করে বলে তারপর আপনার জীবনের গল্পটি সংক্ষিপ্ত করে বলতে হবে, মানে 2 মিনিটের মধ্যে বলি বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করে থাকে। আর প্রিয় শ্রোতা, এখানে ফোন করার পরে মাথায় রাখতে হবে যে নির্দেশনা দেয়া হয়, এখানে ফোনটি আসলে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। চলুন, যারা আসতে চায় আমাদের এখানে তারা কিভাবে আসতে চায় সেগুলো শুনতে শুনতেই আমরা আজকে বাড়ি চলে যাবো, এবং এই ছোট ছোট কথাগুলোর মধ্যে আপনি অদ্ভুত সুন্দর একটা ফিলিংস পাবেন। অনেক কিছু লুকিয়ে থাকে এই ছোট ছোট কথাগুলোর মধ্যে, এবং এই কথাগুলোর মধ্যে থেকেই নির্বাচিত করা হবে আগামী সপ্তাহের একজন অতিথি। চলুন আমরা শুনি এবং শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। সবাইকে হ্যালো 8920 পক্ষ থেকে শুভরাত্রি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
আমি মোহাম্মদ আবুল কালাম বলতেছি। আমি দীর্ঘদিন যাবত তো আমার পারিবারিক সমস্যা নিয়েই খুব সমস্যা। এখন আবার নতুন করে যে সমস্যা, যদি আমি আপনাদের এই প্রোগ্রামে আসতে পারতাম সেক্ষেত্রে আমার ফ্যামিলি যদি শুনতো সেই জিনিসগুলো হয়তো তার ভুলগুলা ভাঙত।
আমার নাম নাজমিরা আক্তার নিনা। জীবনের এ পর্যায়ে এসে ছেলেকে নিয়ে আমি দিশেহারা। না জানি ওর পড়াশোনা বন্ধ হয়ে যায়, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার জীবনে স্বামী কর্তৃক অমানবিক নির্যাতন এবং নিদারুণ কষ্টের কথা হ্যালো 8920 তে বলতে চাই।
আমি মোহাম্মদ আলাউদ্দিন বলছি। আমি একটা শিশু বাচ্চা নিয়ে আজকে সুরত যাবো, পালিয়ে বেড়াচ্ছি। ভীষণ নিরাপত্তার অভাব, আমার এই নম্বরের সাথে যোগাযোগ করলেন, আমি খুব খুশি হব।
আমার নাম হচ্ছে রোমা, আমার হাজবেন্ড পলাতক, 10 মাসের বাচ্চাটা রেখে চলে গেছে, তার বাবা মা তাকে নিয়ে আটকে রাখছে। এখন আমি আপনাদের অনুষ্ঠানে যদি আমাকে একটু সুযোগ দেন।
আমার নাম আসাদুরি, আমি একজন ভালো ছাত্র, ফুটবল খেলোয়ার ছিলাম। ছোট ভাই বাবা মায়ের কষ্টের পাশে দাঁড়াতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি 9 বছর থেকে মৃত্যুর সাথে লড়াই করছি, সংসারে টাকা দিতে পারি না বলে ছোট ভাই বাবা মা দুনিয়া থেকে শেষ করে দেওয়ার প্রোগ্রাম করে। দেখো বাবা মা ভাই বোনের কাছে বলতে পারি।
আমার নাম হচ্ছে রোকেয়া, আমি পেশায় একজন সেবিকা। বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে আমাকে কষ্ট দিয়ে আসতেছে। কন্যা সন্তানের জন্মের পর থেকে আরো অত্যাচার বেড়ে যায়। যৌতুকের জন্য আমাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করছে। আমি আমার জীবনের গল্প বলার জন্য এবিসি রেডিওতে আসতে চাচ্ছি।
Hello 8920. Close up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা 3টি গল্প নিয়ে তৈরি হবে 3টি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh।
আমি মোহাম্মদ কামরুল ইসলাম, খুব অভাব অনটনের ভিতর থেকে খুব কষ্ট করে আমি বিএ পাস করেছি। যোগ্যতা অনুসারে কোনো চাকরি পাই নাই, বৈবাহিক জীবনে আমি সুখী হতে পারি নাই, আমার জীবনে এসব নিয়ে অনেক ট্র্যাজেডি। আমি এগুলোই আর কি হ্যালো 8920 এর মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষকে শোনাতে চাই।
আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল, আমি মেয়ের সাথে 4 বছর রিলেশন করার পরে রিলেশনটা ভেঙে যায় এবং সমাজে অবাঞ্ছিত এবং লাঞ্ছিত বঞ্চিত হতে থাকি। বড় অন্য জায়গায় বিয়ে হওয়ার পরে কিন্তু আবার মেয়ের সংসারটা ভেঙে গেছে, খারাপ হওয়ার থেকে চালিত হয়ে গেছিলাম। আবার কিছুদিন পর আবার সেই ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসি। অনেক বৈচিত্র্য কাহিনী আমার জীবনে আমি বলতে চাই।
মাজিদুল হক মিশন, একসময় বাদাম বিক্রি করতাম, দুধ বিক্রি করতাম, যাই করছি ফ্যামিলির জন্য। তারপর আস্তে আস্তে মাফিয়া ওয়ার্ল্ডের সঙ্গে জড়াই গেছিলাম। মাফিয়া ওয়ার্ল্ডের ভিতরে যারা সমস্যায় পড়তো বিভিন্ন ভাবে হেল্প করছি, একটা রোড অ্যাক্সিডেন্ট করছি, তো এখন জানে বেঁচে গেলেও রক্ষাগত অবস্থায় আছি বর্তমানে। আমার লাইফে আরো কিছু ঘটনা আছে, আমি ফার্স্ট ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
আমার নাম সাকিন, জন্মের পর কখনোই বাবা মা একসঙ্গে সংসার করতে দেখিনি। আমার মা খুবই নিঃস্ব এবং এতিম, আমার ভাই আমার বাবার কাছে ছিল কিন্তু আমি থাকতে পারিনি। মাঝখান থেকে আমার জীবনটাই লোপালোপ হয়ে গেছে, তাই আমার জীবনের কথাগুলো আমি এখানে এসে সবাইকে বলতে চাই। Oh,
ছিলাম আমি পোষার বুঝলাম আমি সে তো নয় খাটাই পোষার
was downloaded from FusionBD.com.